Thrasil. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা সবাই জানেন প্রতি মাসে আমরা একটা স্টুডিও সেশন করি, যেখানে একটা ইমেল দিয়ে আমাদের এপিসোড শুরু হয় এবং তারপরে আমাদের অতিথিরা অংশগ্রহণ করেন, জানান তাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা। আজও তার ব্যতিক্রম নয়, আজও স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথিরা। আমরা শুনবো তাদের ঘটনা, তবে তার আগে একটা ইমেল দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের এই এপিসোড। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নমস্কার প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি এবং ভূত ডট কম এর সবাই ভালো আছেন। আমি অর্থী, বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী। আমি আপনাদের যে ঘটনাটি বলবো সেটি আমার দাদু বাদলের জীবনের এক জলজ্যান্ত অভিজ্ঞতার কথা। আমি গুছিয়ে লিখতে গিয়ে কোনো ভুল ত্রুটি করতে পারি, যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আজ থেকে 55 বছর আগের 1970 সালের এক তপ্ত গ্রীষ্মকালের, কিন্তু আজও যখন দাদু এই ঘটনাটি বলেন তার গলার স্বর কাঁপতে থাকে। আমার দাদু তখন সবে ক্লাস 10-এ উঠেছেন। দাদু ছিলেন প্রচণ্ড চঞ্চল আর ডানপিটে স্বভাবের। দাদুর সেই পুরনো স্কুলটি যেখানে বর্তমানে আমি পড়াশোনা করি ছিল জঙ্গল আর ঘুটঘুটে অন্ধকারে ঘেরা। স্কুলের সীমানার সাথেই ছিল অন্তত 70 বছরের পুরনো এক বিশাল কবরস্থান, যা আজও আছে। স্কুলটি তখন ছিল টিনের চাল আর বাঁশের বেড়ায় ঘেরা। দাদুর বাড়ি স্কুল থেকে অনেক দূরে হওয়ায় তিনি এবং তার প্রতিবেশী এক বন্ধু মিলে স্কুলের পাশে কেয়ারটেকারদের জন্য বরাদ্দ একটি রুমে থাকতেন। কক্ষটির ঠিক পাশেই ছিল সেই প্রাচীন কবরস্থানের সারি সারি পুরনো কবর আর বড় বড় তাল ও বটগাছ, সেই অভিশপ্ত বৃহস্পতিবারের কথা। পরের দিন শুক্রবার, ছুটির দিন, সব শিক্ষকরা চলে গেছেন, শুধু দাদু, তার সেই বন্ধু আর কেয়ারটেকার ছাড়া। বিকেলে কেয়ারটেকার বললেন তিনি বিশেষ কাজে বাড়ি যাচ্ছেন, রাতে ফিরবেন, কিন্তু রাত 8টা পার হয়ে গেলেও তার কোনো দেখা নেই। চারপাশ নিঝুম, শুধু ঝিঁঝি পোকার তীব্র ডাক আর মাঝে মাঝে তালের পাতার খসখস শব্দ। হঠাৎ দূরে মাইকের আওয়াজ শুনে দুই বন্ধু ঠিক করলেন একটু যাত্রাপালা দেখে আসবেন। বর্তমানে যে পথ 5 মিনিটের, তখনকার দিনে খাল বিল পেরিয়ে সেই পথ ছিল 30 মিনিটের। পুরোটা পথ ছিল জঙ্গল আর বিলের ধার দিয়ে। রাত তখন একটা। যাত্রাপালা দেখে ফেরার পথে তারা যখন সেই পুরনো কবরস্থানের কাছে পৌঁছালেন, হঠাৎ শুনলেন এক অদ্ভুত হাড়হিম করার শব্দ, যেন কেউ একটা বিশাল লোহার ড্রাম রাস্তার ওপরে সজোরে গড়িয়ে দিচ্ছে। সেই গভীর রাতে নির্জন কবরস্থানের পাশে এমন শব্দে তাদের বুক কেঁপে উঠল। ভয়ে ভয়ে তারা সামনের দিকে এগোতে লাগলেন। দেখলেন রাস্তার পাশের এক পুকুরে দুজন মানুষ মাছ ধরছে। মানুষ দেখে তারা কিছুটা আশ্বস্ত হয়ে যেই না কাছে গেলেন, দেখলেন তাদের শরীরের গঠন স্বাভাবিক মানুষের মতো নয়, আর ঝপঝপ করে মাছ ধরার শব্দ হলেও পানিতে কোনো ঢেউ নেই। তারা কাছে যেতেই এক মুহূর্তের মধ্যে সেই মানুষ আর পুকুর ধোঁয়াশার মতো উপে গেল। সবচেয়ে ভয়াবহ ছিল পরদিন সকালে তারা আবিষ্কার করেন সেখানে কোনোদিন কোনো পুকুরই ছিল না। তাহলে রাতে তারা কাদের ছায়া দেখেছিলেন, কিসের শব্দ শুনেছিলেন? প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে তারা যখন সেই জরাজীর্ণ টিনের রুমে পৌঁছালেন, উত্তেজনায় তাদের হাত কাঁপছিল, আর সেই মুহূর্তে তারা ঘরের চাবি খুঁজে পাচ্ছিলেন না। মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অনেক কষ্টে রুমে ঢুকে দরজা আটকানো মাত্রই শুরু হল বাইরের এক নারকীয় তাণ্ডব। আকাশে কোনো মেঘ ছিল না, অথচ মনে হচ্ছিল কোনো প্রলয়ঙ্কারী কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। অদৃশ্য কোনো শক্তি যেন গাছপালা উপড়ে নিয়ে আছড়ে ফেলছে টিনের চালের ওপর। আর ঠিক সেই মুহূর্তে দরজায় সজোরে নখের আঁচড়ের মতো টোকা দিয়ে একদম কেয়ারটেকারের হুবহু সেই চিরচেনা আঞ্চলিক ভাষায় ডাক এল, বাদল, ও বাদল, দরজা খোল, আমি কেয়ারটেকার। অবিশ্বাস্য ও চরম ভয়ের বিষয় হল সেই ডাক শুধু দরজা থেকে নয়, মনে হচ্ছে ছাদ থেকে, জানালা থেকে আর দেয়ালের ওপাশ থেকে শত শত মানুষ একইভাবে ডাকছে, যেন বাতাস তাদের চারপাশে গ্রাস করতে চাইছে। দাদু আর তার বন্ধু খাট ছেড়ে ঘরের কোণে একে অপরকে জড়িয়ে ধরে আতঙ্কে কাঁপছিলেন, আর দরজার ওপাশে কোনো এক অশরীরী শক্তির ছায়া দেখতে পাচ্ছিলেন। ভোরবেলা দূর থেকে ভেসে আসা মসজিদের আজানের শব্দে এক নিমিষেই সব নিস্তব্ধ হয়ে যায়। সকালে কেয়ারটেকার ফিরে আসলে জানা যায় রাতে আসলে কোনো ঝড়ই হয়নি এবং তিনি সারা রাত নিজের বাড়িতেই ছিলেন। স্থানীয় এক মুরব্বি শুনে বলেছিলেন হাতে সেই পুরনো আমলের তেলের হারিকেনটা জ্বালানো ছিল বলেই সেদিন তারা কোনো মতে বেঁচে ফিরেছিলেন। আমি দাদুকে না জানিয়েই এই ঘটনাটি পাঠাচ্ছি, কারণ দাদু আজও এই ঘটনা বলতে গেলে আঁতকে ওঠেন এবং চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দাদুর সেই বন্ধু আজও সেই বিভীষিকাময় স্মৃতির কারণে এই এলাকায় রাত কাটাতে বা একা চলতে সাহস পান না। ওনার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ভৌতিক ঘটনার মধ্যে এটি একটি। তারপরে তিনি আমাদের এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য অনুরোধ করেছেন। এরপরে লিখেছেন আপনাদের নিয়মিত শ্রোতা অর্থি। এরপরে তিনি তার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছেন আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। যেহেতু স্টুডিও স্টেশন, এখন আমরা যেতে চাই আমাদের অতিথিদের কাছে। এখানে আমাদের তিনজন অতিথি আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাদের ঘটনা আমরা শুনব। তাহলে চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও স্টেশনে, যেখানে আমাদের অতিথিরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে যুক্ত হন আমাদের সাথে এবং শোনান তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আজকেও ঠিক তেমনই, আপনাদের নিশ্চয়ই মনে আছে আজম ভাইয়ের কথা। তো আজম ভাই আজকে আমাদের প্রথম ঘটনাটি শোনাবেন এবং তারপরে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আরও একজন নতুন অতিথির সাথে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আরও একবার আমাদের স্টুডিওতে আসার জন্য। আশা করছি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনি আবারও যে আসলেন সেজন্য আপনাকে প্রথমেই ভূত ডট কমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনি?
থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন?
জি আমিও ভালো আছি। আজকে তো মানে কি বলবো, যে আমি আসলে আপনার যে স্টোরি টেলিং সেটার অনেক বড় একজন ফ্যান। সো আপনি লাস্ট টাইম যখন এসেছিলেন তখনও খুব চমৎকার কিছু ঘটনা শেয়ার করেছিলেন। জানতে চাই আজকে যে ঘটনাটি আপনি শেয়ার করবেন সেই ঘটনাটি আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন, এর প্রেক্ষাপটটা যদি একটু বলতেন ঘটনা শুরুর আগে।
ওকে, এটা হচ্ছে আমার দাদার সাথে ঘটনা, তো ওনার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা আমি সেটাই আর কি শেয়ার করব।
আজম ভাই, আপনি খুবই কর্মব্যস্ত একজন মানুষ এবং আপনার যে পেশাগত দায়িত্ব সেটা অনেক মানে কি বলবো যে মানে বেশ প্রেশারে থাকেন আপনি। আপনি সেই সম্পর্কে যদি একটু বলেন তারপরে আপনার ঘটনা শুরু করবেন, যারা নতুন জয়েন করলেন তারাও আপনাকে চিনবেন। মানে আমি চাচ্ছি যে আপনি পরিচয়টা দিয়ে তারপরে আপনার ঘটনায় যান।
ওকে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি আজম হোসেন, আমি এর আগেও এসেছিলাম আর আমি রাসেল ভাইয়ের একেবারে ছোটবেলা থেকেই ফ্যান, যখন থেকে ভূত FM শুনি তখন থেকেই। একটু আগে নাবিদ ভাইয়ের সাথে এই বিষয়গুলো একটু বলছিলাম, স্মৃতিচারণ করছিলাম যে ওই ভালোবাসার টান থেকেই কিন্তু ভূত ডট কমে আসা, যে অন্তত পক্ষে যে এই যে আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলতে পারছি মানে এটা আমার কাছে একটা সৌভাগ্যের ব্যাপার আর কি। তো লিসেনার্সদের যেটা বলতে চাই, আমার পরিচয় হচ্ছে যে আমি নাম তো বললামই, আমি একটা কোম্পানিতে আছি, সেখানে জাস্ট কর্পোরেশন অ্যাজ এ ম্যানেজার হিসেবে আছি। পাশাপাশি হচ্ছে আমি একটা টেলিভিশনে পার্ট টাইম নিউজ প্রেজেন্টার হিসেবে আছি, একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম আর কি। তো এটাই হচ্ছে আমার পরিচয়। তো এর আগেও যখন এসেছিলাম তখন আমার এক দাদার ঘটনা বলেছিলাম, সেই দাদার সাথেই ঘটে যাওয়া আরো একটা ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি।
তাহলে চলুন শুরু করা যাক। আমাদের সঙ্গে স্টুডিওতে পুরো জিনিসটা তদারক করছেন বা সবকিছু যে আমাদেরকে সামনে যে উপস্থাপন করছেন বা সবকিছুর দায়িত্বে যিনি আছেন তিনি হচ্ছেন নাবিদ। সুতরাং আমি আর নাবিদ আছি, আমাদের অতিথি আজম ভাই তার স্টোরি শেয়ার করছেন, চলুন শুরু করা যাক।
ওকে, ঘটনাটা আমার দাদার সাথে, আমি আমার দাদার পরিচয়টা একটু দেই। মানে আমার আপন দাদা উনি মারা গেছেন, ওনার চাচাতো ভাই ওনাকেই আর কি ছোটবেলা থেকে দাদা বলে ডাকি, ওনাকেই মানে দেখেছি আর কি। তাছাড়া আমার যিনি আপন দাদা ওনাকে আমি দেখিনি, উনি 1971 সালে মারা গেছেন। তো আমার যিনি দাদা এখন যিনি আছেন, তো উনি হচ্ছেন আমাদের মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইভেন এখনো আছেন, তবে এখন আর পার্মানেন্ট না আর কি, কারণ অনেক বেশি বয়স হয়ে গেছে। উনি আমাদের মসজিদে দীর্ঘ 33 বছর যাবৎ নামাজ পড়িয়েছেন, 5 অক্ত, এবং মুয়াজ্জিন ছিলেন। তো সেই ক্ষেত্রে উনি যেটা করতেন, কিছু ঝাড়ফুঁকের কাজ করতেন আমাদের এলাকাতে। বিভিন্ন ছোট ছোট বাচ্চা যারা দেখা গেল যে খুব বেশি কান্নাকাটি করত, তাদের আর কি ঝাড়ফুঁক করতেন, দেখা গেল যে তাদের ওই আর কি কান্নাকাটি থেমে যেত। তো ওনার কাছে আসলে উনি পানি পড়া দিতেন। তারপর হচ্ছে যে এক ধরনের সুতা আছে আমরা ছোটবেলায় ব্যবহার করতাম, মাজার সুতা নামে, ওই সুতাগুলো আর কি গিরা দিয়ে দিয়ে ওটাকে গলায় পরিয়ে দিতেন, এই ধরনের আর কি উনি আর কি করতেন এই কাজগুলো। তো এতে দেখা যেত যে ওই যে বাচ্চাগুলো এগুলো কিন্তু ভালো হয়ে যেত, তাদের বিশেষ করে কান্না, ভয় পাওয়া, এই ধরনের কিছু। তো কাজগুলো উনি করতে করতে দীর্ঘ বছর পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে উনি একটা বাচ্চার এরকম প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, তো ওনার কাছে নিয়ে আসে। তো আনার পরে উনি ওই বাচ্চাটাকে ঝাড়ফুঁক করে। তো প্রথম দিনে কিছুই হয় না, তার পরের দিন আসছে, ওই দিনও ঝাড়ফুঁক করে। তারপর হচ্ছে যে ওই সুতা টুতা এগুলো আর কি উনি তদবির যেটাকে বলে এটা করতো আর কি। এরকম মোটামুটি 4-5 দিন করার পরে বাচ্চাটা মোটামুটি সুস্থ হয়েছে। তো বাচ্চাটা সুস্থ হওয়ার পর থেকেই আর কি মূল ঘটনাটা তার সাথে শুরু হয়। তো উনি যেহেতু মুয়াজ্জিন ছিলেন, তো ফজরের আজান দেওয়ার আগেই কিন্তু যেতে হয় মসজিদে। তো দেখা যেত যে উনি বাড়ি থেকে, আর একটু বলি যে আমাদের বাড়ি থেকে মসজিদের দূরত্ব হবে 1/4 কিলোমিটার আর কি, তো হেঁটে যেতেই হতো, আর তখন কাঁচা রাস্তা ছিল আর কি। তো উনি একটা হারিকেন হাতে নিয়ে উনি হেঁটে যেতেন। তো দেখা গেল যে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে উনি একটু বাইরে যেতেন, ফ্রেশ হতেন, তারপর হচ্ছে উজু করে উনি তারপর মসজিদের দিকে যেতেন। তো প্রথম রাতে যে ঘটনাটা ঘটে, উনি রাত 3:30 বা 4 এরকম একটা সময়ে, উনি এরকম গ্রীষ্মকালীন সময়, গাছে আম আছে নর্মালি, কিন্তু ভাইয়া এখন এই যে ঝড় হয় কিন্তু, তো এরকম বাতাস এরকম হচ্ছে আর কি, বাতাস হচ্ছে প্রচুর। উনি বাইরে বের হয়েছেন একটা বদনা হাতে, বদনা ভরা পানি আর কি। তো এটা হাতে নিয়ে বের হওয়ার পরে তো উনি আর কি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে গেছেন। তো উনি যেখানে বদনাটা রেখেছেন গাছের নিচে, তো রাখার পরে হঠাৎ করে গাছ থেকে 3-4 আম পড়ল। তো উনি ভাবল যে ভালোই তো হলো, আম পড়ল, তো আমগুলো আমি একটু উঠাই আর কি। তো উনি আম কুড়াতে গেছে, তো পেছন থেকে দেখা গেল যে বদনাটা হুট করে পড়ে গেল, মানে ভারী বদনা, পিতলের বদনা, এই বদনা নর্মালি পড়ার কথা না সমতল জায়গা থেকে, কিন্তু পড়ে পানি পড়ে গেল। তো উনি ভাবছে যে হয়তোবা ওনার রাখাটা হয়তোবা কোনো ভুল হয়েছে বা নিচে কিছু আছে কিনা, এরকম চিন্তা করে উনি এটাকে নর্মালি আর কি নিয়েছে। তো তারপরে উনি দেখে যে ওইখানে একটা টিউবওয়েল পার ছিল আমাদের, এখন অবশ্য ওই টিউবওয়েলটা নাই। তো ওই টিউবওয়েলে হচ্ছে যে আমাদের চাচিরা যারা বাড়ির আছে এরা সবাই ওখান থেকে পানি নিত। তো উনি দেখে যে ওই টিউবওয়েলে, তখন বললাম তো রাত 3:30 থেকে 4 এর মধ্যে, যে টিউবওয়েলে আমার এক চাচি পানি উঠাচ্ছে। তো উনি ভাবছে যে রাতে হয়তো দরকার পড়েছে এই জন্য আসছে, মানে বেটার বউ যেটাকে বলে আর কি, ছেলের বউ। হয়তো উনি আর কি এটাকে ওইভাবে গুরুত্ব না দেয়, কিন্তু ওনার মনের মধ্যে একটা কনফিউশন যে এটা কেন হলো, পানি কেন পড়লো আর এত রাতে। আমার ওই চাচির নাম হচ্ছে মানে চায়না বলতো, ওনার নামই হচ্ছে চায়না। তো বলতো চায়না কেন এসে এখানে পানি উঠাইলো এত রাতে, কি ব্যাপার, উনি কনফিউশন। তো উনি যাই হোক পরে ফজরে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে উনি মক্তব পড়াতো, মক্তব এগুলো পড়িয়ে মোটামুটি সকাল 7টার মধ্যে আর কি উনি বাড়িতে আসছে। তো আসার পরে হচ্ছে আমার ওই চাচিকে জিজ্ঞেস করছে যে চায়না তুমি কি কালকে পানি উঠে দিয়েছিলে টিউবওয়েলে রাতে? তো বলছে না চাচা আমি তো বের হই নাই। তো বলতেছে যে তাহলে কে বের হইলো, ওখানে কে পানি তুললো? বললো চাচা আমি তো পানি তুলি নাই। তো উনি একটু কনফিউশন যে তাহলে কে না কে। ওই দিন তো চলে গেল, এবার নেক্সট ডে তে উনি অজু করে সুন্দর করে উনি অজু করে বের হয়েছে মসজিদে যাবে। তো মসজিদে যেতে একটা পথ আমি তো বললাম যে কোয়ার্টার কিলোমিটার, তো এইখানে একটা জায়গা আছে আমাদের আকবর কাকার বাড়ির পাশে জায়গাটা। তো ওইখানে হচ্ছে যে ওই যে মাঠের পানি আপনার ওটাকে এক ধরনের ক্যানাল বলে আমাদের ওখানে, আঞ্চলিক ভাষায় বলে জুলা। তো ওই জুলা দিয়ে আর কি পানিটা যায়। তো মাঝখানে একটা কালভার্ট আছে, ওই কালভার্ট দিয়ে পানিটা গড়ায়। তো দুই পাশ থেকে আর কি পানি, মাঝখানে রাস্তা, কালভার্টের উপর দিয়ে হেঁটে যেতে হয়। তো ওইখানে আজানের আগে উনি যাচ্ছে, তো দেখে যে একটা মহিলা বসে বসে কাঁদতেছে। তো উনি চিন্তা করলো কি ব্যাপার, কে কান্নাকাটি করে এত রাতে, এখন আজান পড়ে নাই কিন্তু কাঁদতেছে। তো উনি কনফিউশন। তো উনি আবার উনার হাতে হারিকেন থাকতো, তো উনি এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পর দেখে যে ওইখানে পাশের বাড়ির এক চাচি উনি বসে আছে, আলামিনের মা চাচি। তো বলতেছে যে কি ব্যাপার তুমি এই জায়গায় বসে আছো কাঁদতেছো কেন? তো বলতেছে যে আসলে ওই যে আপনার ছেলে আমাকে মারছে তো এই জন্য কাঁদতেছে। পরন বলে যাও 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 বাড়ি যাও, এত রাতে এখানে থাকে না, ভয় পাবা। তো এটা বলার পরে উনি ওই মানে ওই যে চাচি তো উনি ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকে আস, কিচ্ছু বলছে না। তো উনি ওনাকে রেখে উনি মসজিদে চলে গেছে। তো যাওয়ার পরে ওনার মনে শুধু সন্দেহ, ব্যাপার কি এত রাতে, এখানে তো ভয় পাওয়ার কথা, এখানে তো এত রাতে আসার কথা না জানার আগে যতই মারুক। তো উনি অনুরূপ ভাবে আবার মক্তব পড়ে যখন আসতেছে, আসার পথে ওই বাড়িতে আর কি ওই চাচিকে ডাক দিছে, আলামিনের মা এদিকে আসো। তো বের হয়ে আসছে, বলতেছে যে কাকা কিছু বলবেন? বলতেছে হ্যাঁ তুমি কালকে রাতে কি এখানে বসেছিলা? তো বলতেছে না তো চাচা। তো বলতেছে তাহলে এখানে কান্নাকাটি করলো তুমি তো, আমি তো তোমার সাথে কথা বলছি। বলছে না চাচা আমি তো এখানে বসি নাই, আর আপনার ছেলে তো আমাকে মারেও নাই, এরকম ঘটনাই তো ঘটে নাই। তো উনি তখন কথা না বলে উনি বাড়িতে চলে আসছে। তো এটা গেল একদিন, বেশ কিছুদিন আর কোনো প্রবলেম নাই। কিছুদিন পরে যেটা ঘটে, উনি মসজিদে যাচ্ছে। তো মসজিদে গেলে উনি আর কি পোশাক করার জন্য রাস্তার পাশে মসজিদ থেকে একটু দূরে, তো ওইখানে উনি হারিকেনটা নামায়ে, তো ওই দিন আমার জ্যোৎস্না রাত ছিল, মানে বেলে বেলে জ্যোৎস্না যেটাকে বলে, মানুষকে বোঝা যায় আসলে দূর থেকে বোঝা যায় একটা মানুষ আসতেছে আর কি। তো উনি পোশাক করতে বসছে, হুট করে আপনার উত্তর দিক থেকে একটা অনেক বড় গোল্লার মতো একটা আলো আসলো, এবং আলোটা এসে ওনাকে একেবারে উপর থেকে এমন ভাবে জাপটে ধরলো, আলো আলো জাস্ট মানে এত তীব্র আলো যে ওই তীব্র আলোর ঝলকানিতে উনি ওখানেই পড়ে যায়। তো পড়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর উনি বুঝতে পারে যে উনি অজ্ঞান হয়ে গেছিলেন, এবং উনি ওখান থেকে ওঠে। ওঠার পরে উনি ফ্রেশ হয়ে অজু করে তারপর মসজিদে যায় নামাজ পড়ে। তো এই ঘটনা ঘটার বেশ কিছুদিন পর, আর মানে উনি খুব মানে চিন্তিত হয়ে যায় যে আমার সাথে এটা হচ্ছে টাকে। উনি ওনার জায়গা থেকে চেষ্টা করে নিজেকে ভালো রাখার জন্য। তো এই ঘটনার বেশ কিছুদিন পর, মোটামুটি এক মাস পর, মানে মাঝখানে আর কোনো ঘটনাই ঘটে নাই, এক মাস পরে যেটা হয়, ওই যে বাচ্চাটাকে উনি আর কি ঝাড়ফুঁক করাইতো, ওই বাচ্চাটা আবার শুরু হয় একই ধরনের কাহিনী। তো উনি বাচ্চাটাকে আবারও ঝাড়ফুঁক করাইছে, এবং বাচ্চাটা ভালো হয়ে যায়। যেদিন সন্ধ্যার সময় বাচ্চাটাকে ঝাড়ফুঁক করায়, উনি হচ্ছে যে এশারের মাগরিবের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ে উনি এশারের নামাজ পড়ছে, মসজিদেই থাকছে এই সময়টা। তারপর হচ্ছে একটা বাড়িতে গেছে, একটা দাওয়াত ছিল, উনি ওটা খেয়ে মোটামুটি রাত 9:30 বা 10 বাজে, তো ওই সময় কিন্তু বেলে বেলে জ্যোৎস্না ছিল এরকম একটা টাইমে। তো রাসেল ভাই একটা ব্যাপার কি, গ্রামে তখন আর কি বিদ্যুৎ ছিল না, আর বুঝতেই পারছেন যে গ্রামে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু মানে রাত 9:30-9:30 মানে অনেক রাত কিন্তু। তো উনি হারিকেন জ্বালিয়ে উনি আস্তে আস্তে হেঁটে আসতেছেন, তো হঠাৎ করে উনি খেয়াল করেন যে মানে অন্ধকার হয়ে আসতেছে। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, মাত্র না ইয়ে দেখলেন, উনি ভাবছেন মেঘ লাগছে হয়তো বা, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে খুব দুর্গন্ধ ওনার নাকে আসতেছে। তো উনি মানে আশেপাশে তাকাচ্ছে যে কি ব্যাপার, কোথায় এত দুর্গন্ধ, এটা কিভাবে আসলো। তো উনি যখন পাশে তাকাইছে, তো তাকানোর পরে দেখে যে রাস্তার দুই পাশে দুইটা পা, এবং সেই মানুষের অবয়ব এবং তার উচ্চতা হবে ধরেন যে একেবারে গাছের মাথা পর্যন্ত আর কি উচ্চতা, এবং চুলগুলো মাথার থেকে একেবারে মাটি পর্যন্ত চুল, এবং দুর্গন্ধময় চুল থেকে দুর্গন্ধ আসছে, আর তার দাঁতগুলো হচ্ছে অনেকটা আমাদের যে হাতের আঙ্গুল এর থেকে বড় বড় দাঁত, আর হাতের অনেক বড় বড় হাত, এবং হাতের নখগুলো আপনার কুকুরের মতো কিন্তু বেশ বড় সাইজের। তো উনি দেখছে যে এইটা হচ্ছে উপর থেকে ওনার দিকে একেবারে মানে দাঁত বের করে তাকায় আছে, মানে ওনাকে ধরবে বা খেয়ে ফেলবে এরকম আর কি। তো উনি এটা দেখার পরে প্রচন্ড পরিমাণে ভয় পায়, এবং দোয়া কালাম যা উনি জানে এগুলো পড়তে পড়তে উনি হাতে হারিকেনটা নিয়ে খুব দ্রুত সময়ে বাড়িতে চলে আসে, এবং আসার পরে ওই রাতে ওনার আর ঘুম হয় না ভালো। তো পরবর্তীতে যাই হোক, উনি ওই দিনে ফজরের নামাজেও গেছে মানে আজান দেওয়ার পরে। তো উনি ওই দিনে এই দিনের বেলা উনি যেটা করে, উনি যেখানে মুরিদ ছিল ওনার যে পীর, উনি সেই পীরের কাছে যায় এবং গিয়ে ঘটনাগুলো বলে যে হুজুর আমার সাথে এই ঘটনা ঘটছে। তো পরে হুজুর বলে যে তুমি যে বাচ্চাটাকে যে ঝাড়ফুঁক করছিলা এটা হচ্ছে ওই কারণেই তোমার সাথে এই ঘটনা ঘটছে, যে এটা ওই বাচ্চাটাকে দূর থেকে আসর করত, তো তুমি ওকে ঝাড়ফুঁক করছো, ওর কাছে যেতে পারে নাই, তো এই যে যেতে পারে না, এই যে রাগ, এই রাগের জায়গা থেকে সে তোমার পিছু নিয়েছে, বাট তুমি অনেক কিছু জানো, এই কারণ হচ্ছে তোমার ক্ষতি করতে পারে নাই। তো পরে হুজুর আর কি ওনার বিভিন্ন ধরনের তদবির শেখায় দেয়, বিভিন্ন কিছু শেখায় দেয়, তারপর হচ্ছে তদবির আর কি যেটাকে বলে ওইটা ওনাকে দেয়। তো দেওয়ার পরে উনি আলহামদুলিল্লাহ তখন থেকে ভালো হয়ে যায়। তো তার পরবর্তীতে উনি এই যে ঝাড়ফুঁকের যে ব্যাপারটা, উনিও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেছে, এখন এখন আর ওইটা করে না, তবে উনি এখনো আছেন, এখনো মসজিদে যান, এখনো আর কি নামাজ মাঝে মধ্যে পড়ান, নিজেও পড়েন, মসজিদে আজানও দেন। তো এখন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, ওনার বয়স এখন প্রায় 100-এর কাছাকাছি, 95 থেকে 100 এর মধ্যে হবে আর কি। তো এখন আর কি ভালো আছেন। তো রাসেল ভাই এই ছিল আমার প্রথম ঘটনা, আমার দাদার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আপনি তো আজকে, আপনার আজকে টোটাল কয়টা ঘটনা আছে আমাকে যদি একটু বলতেন।
ভাই আমার ঘটনা আরো একটা আছে।
ওকে, সো আমরা আপনার দ্বিতীয় ঘটনায় তাহলে যেতে চাই, আপনার দ্বিতীয় ঘটনা যদি একটু বলতেন তাহলে সেটাও, তার আগে একটু প্রেক্ষাপটটা বলবেন যে কোথাকার ঘটনা এবং কি রিলেটেড সেটাকে বলে তারপর আপনার ঘটনায় যাই, চলেন।
শিওর ভাই, এই ঘটনাটা হচ্ছে যে আমি যেখানে জব করি সেখানকার আমার এক ভাই আর কি, হৃদয় ভাই, ওনার সাথে ওনার এলাকার ঘটনা। এটা হচ্ছে আপনার বরিশালের ঝালকাঠির নন্দীগ্রাম গাবগাছ কেন্দ্রিক একটা ঘটনা।
চলুন শুরু করি।
তো ভাই এটা নন্দীগ্রাম, ঝালকাঠির যে নন্দীগ্রাম, তো নন্দীগ্রামে যাওয়ার পথে একটা গাবগাছ আছে, মানে রাস্তার ধারে গাবগাছটার, শুধু যে গাবগাছ তা না, এর আশেপাশেও তাল গাছ বিভিন্ন গাছ আছে, তবে রাস্তাটা গেছে দুই পাশে কিন্তু আপনার হচ্ছে যে ক্ষেত, ধানের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তায় হচ্ছে একটা গাবগাছ আর হচ্ছে আপনার তাল গাছ সহ আরো বিভিন্ন গাছ। তো আপনার নন্দীগ্রামের যে বাজারটা আছে এই বাজারটা থেকে নন্দীগ্রামে যেতে এর মধ্যে আর কোনো বাড়িঘর নাই। তো এখানে ওই যে আমি যার কথা বললাম যে হৃদয় ভাই ওনারা ছোটবেলায় এখানে আর কি খেলাধুলা করতো গাব গাছের নিচে এসে, তো বড়রা বলতো যে তোমরা এখানে খেলাধুলা করো না, এখানে সমস্যা আছে। তো ওনারা শুনত না, তো ওখানে খেলাধুলা করতো, কিন্তু ওনাদের সাথে কোনো বাজে ঘটনা, কেউ এখানে কাউকে মারা হয়েছে বা এই ধরনের কোনো বড় ধরনের দুর্ঘটনার কথা কেউই শোনেনি আর কি। তো নর্মালি যেটা হতো যে সন্ধ্যা হইলেও এই গাছের নির্দেশ মানে কেউ না যাওয়ার চেষ্টা করতো, একেবারে খুব বেশি দরকার না পড়লে যেত না আর কি। আবার যদিও বা যেত তাহলে কি করতো, দুজন যেত, মানে পেছনের কারণ হলো যে ওই গাব গাছে একটা মহিলা পাশের গ্রাম থেকে আসে, একটা মেয়ে, তো সেই মেয়েটা হচ্ছে যে সন্ধ্যার সময় ওখানে গলায় দড়ি নিয়ে মারা যায়, এবং মারা যাওয়ার পরের থেকেই ওই গাছে আর কি অলৌকিক বিভিন্ন ধরনের ঘটনা আর কি ঘটে, বিভিন্ন ভয় মানুষ পেয়ে থাকে আর কি। তো এটা হয় যে আপনার আপনার রাত 10-11টার পরে ওই গাব গাছ দিয়ে দেখা গেছে ধোঁয়া উঠতেছে, মনে হচ্ছে কি আগুন ধরাই দিছে কেউ এরকম। আবার কেউ যাচ্ছে গাছে ঝাঁকি দিচ্ছে, কোথাও বাতাস নেয় গাছে বাতাস, এরকম ঘটনা ঘটে। তো হৃদয় ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটে যে ওরা হচ্ছে একদিন ওই গাছের ডালে উঠে আপনার হচ্ছে যে আইসক্রিম খাচ্ছে গরমের দিনে, তিন বন্ধু। তো হঠাৎ করে তিন বন্ধু গাছ থেকে পড়ে যায়। তিন বন্ধু গাছ থেকে পড়ে যাওয়ার পরে তিনজন তিনজনের দিকে তাকায় আছে, দুপুর বেলার ঘটনা, যে কি ব্যাপার, এটা কি হলো, তিনজন একসাথে পড়লাম। তিনজনই যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর রাতে তিনজনেরই জ্বর আসে। তো জ্বর আসলে তখন হচ্ছে তাকে ওই আপনার হুজুর টুজুর বা যাই হোক কবিরাজ এগুলো দেখায় ঝাড়ফুঁকের মাধ্যমে, ওদের আর কি ওরা আর কি ভালো হয়। তো হৃদয় ভাই যেটা বললো যে ওনার এলাকার একজন জেলে ছিল যিনি হচ্ছে মাছের ব্যবসা করতেন, তো উনি একদিন নন্দীগ্রাম বাজার থেকে উনি গ্রামের দিকে যাচ্ছেন সন্ধ্যার সময়, তো ওনার হচ্ছে ডালার মধ্যে কিছু মাছ, ওটা বেঁচে গেছে, ওটা নিয়ে উনি বাড়িতে আসতেছে। তো ওই গাব গাছের ওখানে আসার পরে ওনার কাছে মনে হলো কি যে ওনার ওই ডালাটা কেউ একজন উঁচু করে ধরে আছে, সেটা মাথার সাথে আর নাই। তো উনি দেখে যে আসলে ডালা আছে, কিন্তু ডালার মধ্যে যে মাছ ছিল এই মাছটা নাই। তো উনি দেখে যে মাছগুলো আপনার ওই যে গাব গাছ, ওই গাব গাছের ডালের সাথে ঝুলতেছে। তো উনি চিন্তা করলো কি ব্যাপার, এইখানে মাছ গেল কেমনে, মানে ওনার সেন্স নাই যে এইখানে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে, ওনার সেন্সে এটা তখন আর কাজ করতেছে না। ওনার চিন্তা হলো এই মাছগুলো উনি এখন গাছ থেকে মানে নিয়ে আসবে আর কি, এটাই হচ্ছে ওনার চিন্তা। তো উনি ডালাটা নিচে রেখে উনি গাছে উঠছে। তো গাছে ওঠার পরে উনি দীর্ঘক্ষণ ওই মাছ এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডাল এরকম যাচ্ছে আর কি। তো রাত 10টার দিকে ওইখান দিয়ে হৃদয় ভাইয়ের বাবা আসতেছিলেন, তো উনি হঠাৎ করে গুঙানির শব্দ শুনতে পান এবং লাইট মারে যে আশেপাশে কোথাও কি হচ্ছে কিনা। তো পরে দেখা যায় আশেপাশে কোথাও নাই, পরে দেখা যায় গাছের থেকে আসতেছে। তো উনি যখনই গাছে লাইট মারছে, লাইট মারার সাথে সাথে ওই লোকটা মাটিতে পড়ে গেছে, এবং মাটিতে পড়ছে কি, তখন একটু কাদাময় ছিল আর কি বৃষ্টির দিনে, একদম মাথাটা ওই মাটির মধ্যে, রাস্তার পাশে মাটির মধ্যে গিরে যায়। তো পরে উনি ওনাকে ওঠায় আর কি। তো উঠানোর পরে বলতেছে কি ব্যাপার, তুমি এখানে কিভাবে, তুমি গাছে ছিলে কেন? তো উনি বলতেছে যে এই ঘটনা, আমি দেখি যে আমার মাছ গাছে উপরে উঠায় নিয়ে গেছে, আমি গাছ মানে মাছ আনতে গেছি। তো তখন উনি বলতেছে তুমি কি জানো না যে এখানে সমস্যা আছে? তো বলছে ভাই আমার তো এটা মাথায় নেই। তো বলছে তুমি কখন আসছো? বলে যে সন্ধ্যার পর পর। তো বলছে এখন দেখছো কয়টা বাজে? তো এখন দেখে যে রাত বাজে 10টা, মানে উনি প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা যাবত উনি ওইখানে মানে গাছের উপরেই ছিল, কিন্তু উনি বুঝতেও পারে না যে এতক্ষণ যাবত গাছে আছে। তো তারপর লোকটাকে নিয়ে আসে, তো লোকটার বাড়ি আসার পরে যেটা হয় প্রচুর পরিমাণে জ্বর হয়, এবং জ্বর হইতে হইতে উনি ওনার কর্মক্ষমতায় হারিয়ে ফেলে এবং বেশ কিছুদিন পরে উনি মারা যায়। তো মারা গেলে তখন গ্রামবাসীর মধ্যে অনেক বেশি আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে ওই সন্ধ্যার পরে আর ওইখান দিয়ে কেউ একা যায় না। তো হৃদয় ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটে এই একই গাছের এখানে, হৃদয় ভাই একদিন হচ্ছে ঝালুকাঠি থেকে আপনার গ্রামে যাবে, তো রাত 8টা বেজে গেছে। তো উনি তো জানে যে এখানে দুর্ঘটনা ঘটে আর কি, তো ওনার হাতে একটা মোবাইল ছিল, ওই মোবাইলে জাস্ট টর্চটা জ্বালিয়ে উনি আসতেছে। এখন দূর থেকে গাছের দিকে তাকিয়েছে, এখন দেখা যায় গাছ ধরে আগুন জ্বলতেছে। তো উনি তখন চিন্তা করলো যে এখন আমি কি করি। তো উনি ওনার বাড়িতে ফোন দিচ্ছে, কিন্তু বাড়িতে কারোই ফোন পাচ্ছে না আর কি, বন্ধ আর কি। ওনার ভাইকে ফোন দিচ্ছে, ভাইয়ের নাম্বারও বন্ধ। তারপর হচ্ছে যে মা ফোন ইউজ করে না, বাবা ফোন দিচ্ছে, বাবা সে বলতেছে আমি বাড়িতে নাই। তখন উনি বাধ্য হয়ে একা একা আসে, কিন্তু ওনার সেরকম কোনো ক্ষতি হয় না। যেটা হয়েছে, ওই গাছের নিচে যখন আসে তখন ওনার কাছে মনে হলো যে ওনার সমস্ত শরীর ভারী হয়ে গেছে এবং গায়ের যে লোমগুলো এগুলো দাঁড়িয়ে গেছে। তো তারপরে উনি যাই হোক ওনার মতো করে উনি সাহস নিয়ে আর কি বাড়িতে চলে আসে। তা আসার পরে ওই দিন রাতে ওনার জ্বর আসে আর কি, কিন্তু পরে কবিরাজ টবিরাজ এগুলো দেখানোর পরে পরে ওনার এই সমস্যাটা কেটে যায়। তো পরবর্তীতে যেটা হয়েছে রাসেল ভাই, ওই গাছটাকে মোটামুটি 2014 সালের দিকে এসে কেটে ফেলে আর কি। তো কেটে ফেলার পরে ওইখানে মানে যারা কাটছে গাছ আর কি, তো ওইটা তাদের আর কোনো প্রবলেম হয় নাই। প্রবলেম না হলে আপনার এখন আর কি যেটা হয় যে ওইখানে যাওয়া আসা করলে এখন আর কোনো প্রবলেম হয় না। তো এই ছিল রাসেল ভাই এই নন্দীগ্রামের এই গাবগাছের ঘটনা, এটা আর কি।
অনেক ধন্যবাদ আপনাকে আজম, এবং আশা করছি যে আপনার আজকে স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করে ভালো লেগেছে, আমাদেরও অনেক ভালো লেগেছে। আপনি ভালো থাকবেন, এবং আপনাকে আমি চাই যে আরো পরবর্তীতে আপনি আবারও ঘটনা নিয়ে আসুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাকে বিদায় জানাচ্ছি। আপনি যদি যাবার আগে আমাদের লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলতে পারেন, ডেফিনেটলি।
ওকে, লিসেনারদের উদ্দেশ্যে বলবো যে আমাদের তো বাংলায় নববর্ষ শুরু হয়েছে, আমাদের নতুন মাস শুরু হয়েছে বৈশাখ মাস, আর এখন গরমের সময়, সবাই একটু সাবধানে থাকবেন। প্রচুর পরিমাণে ঢাকাতে গরম, গ্রামেও গরম, সবাই চেষ্টা করবেন একটু পানি বেশি খাওয়ার জন্য। সকলের সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন সবাই।
অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আজকের মতো বিদায় নেব এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, মানে আজম ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাচ্ছি। আজম ভাই আপনি ভালো থাকবেন।
জি ভাই, ভালো থাকবেন আপনিও।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আমরা আজম ভাইয়ের ঘটনা শুনছিলাম, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। চলুন, শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নেই, প্রথমবারের মতো তিনি আসছেন আমাদের স্টুডিওতে। আপনার নামটা একটু যদি বলতেন এবং আপনার পরিচয়টা যদি দিতেন আমাদের লিসেনারদের কাছে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম দীপক চন্দ্র দাস, আমি এসেছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। তো আমি বর্তমানে আমার পেশা হচ্ছে আমি একটা ওষুধ কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে নিয়োজিত আছি। আর আমি যে ঘটনাটা বলতে আসছি সেটা আমার নিজের সাথেই ঘটা ছোটবেলা থেকে।
ওকে, তাহলে আমরা আপনার ঘটনায় চলে যাই। প্রথমে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনি নিশ্চয়ই মানে আজকে কতটা এনজয় করছেন আমি জানি না, আমার মনে হয় যে আস্তে আস্তে এনজয় করবেন এবং আপনার ভালো লাগবে। চলুন আপনার ঘটনায় শুরু, আপনার ঘটনাটা শুনে আসি।
তো রাসেল ভাই, ঘটনাটা আমার জন্মের পর থেকে। তো ছোটবেলা থেকে আমার দাদি আমাকে সবসময় গল্পের সুরে সুরে বলতো যে তুমি যখন বড় হবা তখন আমাদের ফ্যামিলি সম্পর্কে তুমি আস্তে আস্তে জানতে পারবা, বুঝতে পারবা। বিশেষ করে ঘটনাটা আমার দাদাকে নিয়ে। তো আমার দাদা ছিল শ্মশানের কাপালি বলা চলে, মানে শ্মশানে যারা লাশ পোড়ানোর কাজ করে উনি ওই পেশাটাকেই বেছে নেয়। তো একসময় শ্মশানের লাশ পোড়াতে পোড়াতে কখন যে নিজে আসলে ওই শ্মশানের সন্ন্যাসী হিসেবে পরিচিতি লাভ করে সে নিজেও জানে না। তো আস্তে আস্তে যখন আমার দাদা এই কাজগুলোকে নিজের পেশা হিসেবে বেছে নিতে থাকলো, তখন আমার দাদি তাকে সবসময় বলতো যে তুমি দিনের মধ্যে বাসায় ঘুমাও আর রাতে সারা রাত লাশ পড়াও, তো এগুলো করে মজা কি পাও। তো আমার দাদা সবসময় বলতো যে শ্মশানে যারা থাকে তাদের তারা অনেক অলৌকিক কিছু দেখতে পায়। তো দাদি এগুলো মোটেও পছন্দ করতো না, দাদাকে চেষ্টা করতো যে এই কাজ থেকে বা এই পেশা থেকে দূরে রাখতে। এই এমন করতে করতে প্রায় অনেক বছর কেটে যায়। তো যখন আমার বাবা আমার মাকে বিয়ে করে, তো ঘটনাটা আসলে সেখান থেকে শুরু। তো ওই সময় আপনার আমার দাদা পুরোপুরি ভাবে সাইকো হয়ে গিয়েছিল। তিনি সংসার টংসার এগুলো বাদ দিয়ে সারাটা রাত মানে শ্মশানে নির্বিঘ্নে নেশা করত, আর শ্মশানে যারা বসে বসে ধ্যান টেন করত তাদেরকে নিজের গুরু হিসেবে মেনে নিত। প্রত্যেক দিন বাসা থেকে একদিন গরু নিয়ে যেত, সেটা গিয়ে শ্মশানে বলি দিত। একদিন ছাগল নিয়ে যেত, শ্মশানে বলি দিত। আস্তে আস্তে উনি সংসার জীবনটা ত্যাগ করছে এই বলা চলে। তো যখন আমার বাবা বিয়ে করে, তখন এক পর্যায়ে আমার মা এগুলাকে প্রথম দিক থেকে খুব ভয় পেত। আমার দাদিকে বলতো যে মা, বাবা যেগুলা করে এগুলো তো আসলে মোটেও সামাজিক না, আমার বাবা মাও এগুলাকে অপছন্দ করে, আমার বাবা মা চাচ্ছে আপনার ছেলেকে নিয়ে যান, আমি ওই বাড়ি চলে যাই। তো যখন কোনো কিছুতেই কাজ হলো না, তখন বাধ্য হয়ে আমার মা আমার বাবাকে নিয়ে আমার নানার বাড়িতে শিফট করে। তখন আমার দাদিও আমার দাদাকে দেখানোর উদ্দেশ্যে বলে যে আমিও আর তোমার সাথে থাকবো না, তো আমিও আমার ছেলের সাথে ছেলের শ্বশুর বাড়িতে চলে যাব, তুমি তোমার ঘর সংসার তুমি তোমার মতো সামলাও। তো আমার দাদা একটা কথা বলেছিল যে এখন যাচ্ছ যাও, কিন্তু একসময় টের পাবা, যখন তোমার নাতি হবে তখন তুমি টের পাবা। তো এই সময় আমার মা গর্ভবতী ছিল, তো এই জন্যই হয়তো দাদা এই কথাটা তাকে বলেছিল। তো কিছুদিন পর যখন আমার মার আমার বড় ভাই হয়, আমরা মূলত দুই ভাই, তো আমার বড় ভাই হয়, তখন আমার দাদি আমার দাদাকে জানানোর জন্য এই বাড়িতে আসে। এই পর্যন্ত প্রায় 4-5 মাস আমার দাদি আর এই বাড়িতে আসে নাই। আমার দাদির একটা ইচ্ছে ছিল হয়তো আমার দাদা ঠিক হয়ে যাবে বা দাদি চলে যাওয়ার যে কষ্টটা এটা নিজের মধ্যে গেঁথে উনি ভালো সামাজিক একটা মানুষ হয়ে আমার দাদি আবার বাবাকে মাকে সবাইকে বাড়িতে নিয়ে আসবে। তো আমার দাদা তার জেদে অটল ছিল, সে মানে শ্মশানেই পড়ে থাকবে আর এইসব বলি টলির কাজই করবে, উনি সামাজিক হবে না। তো যখন আমি হলাম তখন প্রথমবার আমার বড় ভাই হলো, তখন প্রথমবার আমার বাবা আমার মা ইভেন আমার দাদি আমার বড় ভাইকে নিয়ে প্রথমে আমার দাদার বাসায় শিফট করে। তো ওদিন সন্ধ্যাবেলা আমার দাদা আসে, আসার পর আমার ভাইকে দেখে কোলে নেয়, কোলে নেয়ার পরে একটা মানে ভয়ানক একটা হাসি দেয়, সেটা আমার দাদি প্রথমে উপলব্ধি করতে পারে। সাথে সাথে আমার দাদার হাত থেকে আমার ভাইটাকে মানে জোরে টান দিয়ে নিয়ে নেয়, বলছে তুমি আমার নাতিকে ছুবা না, তোমার মধ্যে খারাপ কিছু দেখা যাচ্ছে। তো আমার দাদা হাসতে হাসতে বাইরে গিয়ে বলে দেখবো ওই নাতিকে কতদিন তোর কাছে রাখতে পারিস, ওকে আমার বলির সামগ্রী হতে হবে। এই কথা বলে আমার দাদা চলে যায়। তো আমার দাদি সারা রাত ঘুমায় না, মা তো ভয় পেয়ে গেছে, মা বলতেছে আমি এখনই চলে যাব, আমার এই বাড়িতে থাকতে ভাল লাগতেছে না। তো এই করতে করতে যখন গভীর রাত হয়ে যায় তখন আমার বাবা এক সাইডে, ভাই মাঝখানে আর আমার মা হচ্ছে আরেক সাইডে ঘুমানো অবস্থায় ছিল। তো সকালে উঠে থেকে আমার ভাই নাই, বিছানায় নাই, শুধু কাঁথাটা পড়ে আছে। আর আমার ভাইয়ের দুই হাতে দুইটা চুড়ি ছিল, রূপার চুড়ি ছিল, যেটা নাকি আমার নানা বানিয়ে দিয়েছিল, সেই দুটো পড়ে আছে। তো ভাই নাই, ভাইকে কোথাও খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। তো আমার দাদির মনে একটা সন্দেহ হয় যে সম্ভবত আমার দাদা এই কাজটা করেছে। তো উনি তড়িঘড়ি করে শ্মশানের দিকে চলে যায়, গিয়ে দেখে আসলে বিষয়টা বলতে একটু খারাপ লাগতেছে, আমার ভাই পড়ে আছে শ্মশানে যেখানে লাশ পোড়ানো হয় সেটার পাশে, সিঁড়ির পাশে আমার ভাইয়ের মাথা মানে মাথা নাই, শিরচ্ছেদ দেহটা পড়ে আছে, মাথাটা নাই। আর আমার দাদা মনের সুখে ওই শ্মশানের পাশে যে তেঁতুল গাছ ছিল সেই তেঁতুল গাছের নিচে আমার বসে ধ্যান করতেছে। তো এটা দেখার পর আমার দাদি সাথে সাথে সেন্সলেস হয়ে যায়, মা সেন্সলেস হয়ে যায়, বাবা তখন রেগে মেগে আপনার গাছের একটা লাঠি বলা চলে গাছের গোড়ায় যেগুলো পড়ে থাকে ডালপালা সেগুলো দিয়ে আমার দাদাকে আঘাত করে। আর দাদা তখনই দৌড়ে বলে যে পরবর্তীতে তোর আরো একটা সন্তান হবে, সেটাও আমার বলির সামগ্রী হবে। এই কথা বলে আমার দাদা দৌড়ে পালিয়ে যায়। তো তখন আসলে আগের ওই সময়টাতে মানুষ থানাকে বিশ্বাস কম করতো, মানে পুলিশে আইনি এই বিষয়গুলোকে তেমনই করতো না, বিচার সালিশে বিশ্বস্ত ছিল। তো গ্রামে বিচার টিচার হয়, বিচারে আমার বাবাকে পুরো ফুল পাগল হিসেবে সম্বোধন করা হয় যে আমার বাবা আর গ্রামে থাকতে পারবে না, ওকে শ্মশানও রাখা হবে না, ওকে এক ঘরে করে দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হোক, মানে আমার দাদাকে। তো তখন কিছুদিন ধরে আমার দাদা নাই, গ্রামে নাই, কোথায় গেছে কেউ জানে না। আমার দাদিও কান্না করতে করতে একদম মানে বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। তো এরপর প্রায় বেশ কিছুদিন পর, প্রায় এক দেড় বছর পর আমার মার পেটে আমি আসি। তখন আমার বাবা ঢাকায় চাকরি করে, করিম ঝুট মিলে চাকরি করে। তখন সেই সুবাদে আমার মা বাড়িতেই দাদির সাথে থাকে, যেহেতু আমার কোনো চাচা ছিল না সেক্ষেত্রে বাড়িতে। আর প্রতিবেশীরাও, প্রতিবেশীদের বাড়িও প্রায় বাড়ির পাশে অনেক বড় ধান ক্ষেত, ধান ক্ষেতের ওই পারে হচ্ছে বাড়ি। আর আমাদের বাড়িটা মূলত তিনটা রুম নিয়ে গঠিত, তো আশেপাশে প্রতিবেশী না বললেই চলে। সাথে আম বাগান আছে, আম বাগানের পাশে আমাদের বাড়ি, আর বিশাল বড় ধান ক্ষেতের পরে হচ্ছে দূরে দূরে, মানে বিশেষ করে দূরে দূরে অনেকগুলো বাড়ি। এজন্য কেউ চিৎকার দিলে বা কান্নাকাটি করলে অন্য জায়গা থেকে মানুষ আসতেও কিছুটা সময় লাগে। তো যখন আমি আমার মার পেটে আসি, তখন আমার দাদির একটু ভয় হয়, উনি খুব বাজে বাজে স্বপ্ন দেখে। তো তখন আমার মাকে বলে যে বৌমা তুমি তোমার বাবার বাড়িতে থাকো, আর নয়তো ঢাকায় থাকো, কারণ আমি হয়তো তোমার শ্বশুরকে এখন দেখা যায় না, প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেল, উনি বেঁচে আছে কিনা বা মারা গেছে কিনা আমরা সেটাও জানি না, কিন্তু আমি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না। তো ওই সময়টাতে আমার দাদি পরদিন আমার বাবাকে খবর জানায় যে তুমি তোমার বউকে তোমার শ্বশুর বাড়িতে দিয়ে আসো, আর নয়তো তোমার সাথে ঢাকায় নিয়ে যাও। তো আমার বাবা ঝুট মিলে চাকরি করে, সেই সুবাদে একটা ব্যাচেলার বাসায় থাকে, আর তখন স্যালারি খুব কম ছিল, মানে একটা বউকে ঢাকায় আনবে প্রেগনেন্সি অবস্থায় তো একজন মহিলা লাগে বা পরিবারের লোকজন লাগে, আমার বাবা সারাদিন কাজ করবে, আমার মা কি না কি করবে একা একা। তো সেজন্য বললো যে ঠিক আছে আমার, আমি আসতেছি, আমি তোমার বৌমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে রেখে আসব। তো সেই সুবাদে বাবার ছুটি হয়, ছুটি হওয়ার পর আসে মাকে আমার নানার বাড়িতে নিয়ে শিফটও করে। তো কিছুদিন পর যখন আমার মার আমি হওয়ার মানে প্রায় দশ মাস হয়ে যায়, তখন আমার মা একটা লোক দিয়ে খবর জানায় আমার দাদিকে যে মা আপনি আমার বাবার বাড়ি চলে আসেন, হয়তো কিছুদিনের মধ্যে বাবু টাবু হবে, এইরকম বিষয় কিছু বলে আমার দাদিও চলে যায় মালপত্র নিয়ে। তো এর যখন আমি হওয়ার সময় হয়ে যায়, তখন আমি হই, আমি হওয়ার পর আমার দাদি আর এই ভুলটা করে না। আমার দাদি বলে যে আমি আর তোমাকে নিব না, তুমি কিছুদিন তোমার বাবার বাড়িতে থাকো, বাবুটা বড় হোক, এরপর দেখা যাক কি হয়। তো এইভাবে আসলে আমার বয়স যখন এক বছর হয়ে যায়, তখন আমার বাবা ঈদের সুবাদে ছুটি পায়, ছুটিতে বলতেছে যে এক বছর ধরে তুমি তোমার বাবার বাড়িতে আছো, তো চলো যেহেতু আমিও ছুটি পেয়েছি একটু লং টাইমের, তো চলো আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমাদের গ্রামে যাই, গ্রামের মানুষজন আছে, আমার বন্ধু বান্ধব দেখতে চাচ্ছে, আমি ওখানে যাই চলো। তো মার একটু ভয় হয়, কিন্তু মা চিন্তা করে যে যেহেতু এক দেড় বছর হয়ে গেছে আমার দাদার কোনো খোঁজ নাই। তো এই এক দেড় বছরের মধ্যে আমার দাদা আপনার ইন্ডিয়াতে, মানে আমার দাদির কাছে যেটা শোনা, ইন্ডিয়াতে উনি কামরূপ কামাখ্যা থেকে আরো বেশ কিছু কার্যকলাপ শিখে আসে বা জাদুটোনা করার। তো আমার বাবা যেই দিন আমাকে নিয়ে ওই বাসায় শিফট করে, ওই দিন রাতে আমার দাদা আবার কি করে যেন মানে খবর পেয়ে যায়, মানে চলে আসে, আইসা আমাদের তখন টিনের ঘর ছিল, টিনের ঘরে ইচ্ছা মতো পাথর ছুটতে থাকে। তো আমার দাদি জানলা খুলে দেখে যে আমার দাদা প্রায় লাল কাপড় পরিধান করা, আর সামনে একটা পুটুলি, হাতে একটা বিশাল বড় একটা গাছের শিকড়, চুলগুলো বড় হয়ে গিয়েছে, আর বলতেছে যে এটাকেও আমার বলির সামগ্রী বানাবো। তোদের থেকে তো বলছিলাম যে তোর আবার যখন নাতি হবে তখন সেও আমার বলির সামগ্রী হবে। তো ওই কথা শোনার পরে মানে আমার বাবা ক্ষিপ্ত হয়ে যায় বা ঘর থেকে বিশাল বড় একটা রান্দাও, মানে হিন্দুদের ঘরে এইগুলো থাকে, তো একটা রান্দাও নিয়ে বের হয়ে বলতেছে যে আজকে আমি আপনাকে বলি দিয়ে দিব। তো ওই সময়ে আমার বাবাকে আমার দাদা পুটুলি থেকে কেমন ছাই টাইপের কিছু আমার বাবার শরীরে ছুড়ে দেয়। তো ছুড়ে দেওয়ার সাথে সাথে আমার বাবা সেন্সলেস হয়ে যায়। এরপর আমার দাদি ভালো করে আমাদের ঘরের সিটকিনিগুলো আটকিয়ে দেয় ঘর ভিতর থেকে, আমার বাবাকে আর বাঁচাতে বাইরে আসে না। আমার মানে দাদির ভয় ছিল যে আমি যদি এখন আমার ছেলের কাছে যাই তাহলে এই সুযোগে ও হয়তো আমার এই নাতিকে নিয়েও চলে যাবে, এই ভয়টা তার মধ্যে ছিল। তো এজন্য ঘরের সিটকিনে আটকিয়ে দেয় আর তখন জোরে জোরে জানলা খুলে চিৎকার করতে থাকে। তো রাতের বেলা কিন্তু রাসেল ভাই আপনি দেখবেন যে গ্রাম দেশে বিশেষ করে দূর থেকে যদি একটু আওয়াজ আসে সেটাও অনেক জোরে শোনা যায়, দিনের বেলা যেটা হয় না। তো রাতের বেলা আমার দাদি খুব জোরে জোরে চিল্লাচ্ছে যে আমাদের মেরে ফেললো, ও আবার ফিরে আসছে। এই কথা শুনে মানে ধান ক্ষেতের অপর প্রান্ত থেকে যখন প্রতিবেশীরা এই আওয়াজটা শুনে তখন তারা লাঠি, মানে গ্রাম দেশে একটা নিয়ম যে কেউ যদি জোরে চোর চোর বলে বা ডাকাত ডাকাত বলে চিল্লাচিল্লি করে সবাই হাতে যা কিছু পায় ওইগুলো নিয়ে, মানে পুরুষ আর মহিলা নেই, সবাই দৌড়ে চলে আসে বাঁচাতে। এখন হয়তো বা এটা দেখা যায় না। তো ওই সময় যখন আমার দাদা ফিল করলো যে অনেক দূর থেকে মানুষজন চিল্লাচিল্লি করে আসতেছে তখন ওই সময় আমার দাদা পালিয়ে যায়। কিন্তু আমার দাদা পালিয়ে যাওয়ার সময় মানে যখন দৌড়ে চলে যায় তখন আমার দাদিকে বলে যে পারলে এই ছেলেটাকে আমার কাছ থেকে বাঁচিয়ে দেখাইস, এই কথা বলে চলে যায়। তো আমার দাদিও ওই সময় খুব আপসেট যে আমার নাতিকে কি করব, কিভাবে কি করব। তো পরদিন সকালবেলা শ্মশানে সারা শ্মশান সারা গ্রাম মানে সারা গ্রামবাসী মিলে সব জায়গায় খোঁজ করে, কোনো জায়গায় আমার দাদাকে আসলে দেখতে পাওয়া যায় না। কিন্তু রাত হলে কেউ একজন দেখে যে যখনই লাশ পোড়ানোর সময় হয় বা হিন্দুদের কেউ একজন মারা যায় যখন লাশ পোড়ানো হয় তখন লাশ পোড়ানোর শেষে যখন প্রায় শেষ সময় ছাইগুলো থাকে, মানে হিন্দুদের একটা রীতি আছে যে লাশ পোড়ানোর পরে ছাইগুলো একটা ছোট মটকির মধ্যে ভরে লাল কাপড় দিয়ে বেঁধে নদীতে সেটা হস্তদান বলে ওইটা করে। তো যখন ছাইগুলা মটকিতে ভরা হয় তখন কোথ থেকে যেন খুব জোরে বাতাস আসে, বাতাস এসে একবারে মানে এমন একটা অবস্থা করে যে ছাইগুলো উড়ে চলে যায়, মানে ভ্যানিশ হয়ে যায়, ওইগুলো ভরতে দিবে না। হিন্দুরা বিশ্বাস করে যে একটা মানুষ মারা যাওয়ার পর তাদের হস্তি বিসর্জন না করলে, মানে ছাইগুলো নদীতে বিসর্জন না করলে সে আত্মাটা শান্তি পায় না, এটা হিন্দু ধর্মের একটা রীতি। তো মানে খুব এত জোরে বাতাস আসে লাশটার যে ছাইগুলো অবশিষ্ট ছাইগুলো এইগুলো নিমিষে ভ্যানিশ হয়ে যায়, মানে উড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেটা কালেক্টেড করে যে আবার মটকিতে ভরবে তারপর নদীতে বিসর্জন করবে সেইটা আসলে করা মানে কোনোভাবেই পসিবল হচ্ছে না। বেশ কিছুদিন ধরে এই প্রক্রিয়াটা চলমান, মানে যখনই একটা লাশ পোড়ানো হয় কেউ মারা যায় পোড়ানো হয়, পোড়ানোর পর কেউই হস্তি বিসর্জন দিতে পারে না, এইটা রীতিমতো আমাদের ওই এলাকাটাতে রীতিমতো একটা মানে প্রচলিত ঘটনা হয়ে যায়। তাই আমাদের এলাকা যখন দেখলো এক বছর বা দুই প্রায় দেড় বছরের মতো এই ঘটনা ঘটতেছে তখন আমাদের এলাকাতে কেউ মারা গেলে সেই লাশটাকে আর আমাদের এলাকার শ্মশানে তারা পোড়াচ্ছে না, তারা দুই তিন গ্রাম পরে শ্মশানে গিয়ে পোড়াচ্ছে। এতে করে আমাদের গ্রামটা মূলত সবার চোখে ভুতুরে গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে, যে এই গ্রামে আত্মারা শান্তি পায় না, এই গ্রামে আত্মারা ঘুরে বেড়ায়। আগের যুগের মানুষেরা তো আত্মাকে বিশ্বাস করত, তারপর ঝড় বৃষ্টি হলে মনে করতো যে এইগুলা সব আত্মাদের কাজ। তারপর এই আগের যুগে দেখা যেত যে হাট বাজার থেকে কেউ মাছ নিয়ে আসতেছে সেটার বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারত না, এগুলা বেশি চলতো। তো আমি ঘটনায় আসি। তো আমার দাদাকে প্রায় অনেক বছর পর্যন্ত দেখা যায় না, আর ওই সময়টাতে আমার বাবা আমার মাকে নিয়ে ঢাকায় চলে আসে। যখন আমার বয়স যখন তিন বছর তখন আমি ঢাকাতে থাকি, ড্যামরাতে, ঢাকা ড্যামরাতে। তো ড্যামরাতে করিম ঝুটমিল নামে, এখনো মেলটা অবশিষ্ট আছে, রানিং আছে কিনা বলতে পারবো না। তো ড্যামরার আশেপাশে সারুলিয়া বাজার নামক একটা এলাকা, সেইখানে হচ্ছে আমরা মানে আমি ছোটবেলা থেকে প্রায় আট বছর পর্যন্ত, আমার বয়স যখন আট বছর তখন পর্যন্ত আমরা ওই এলাকায় ভাড়া থাকি। আমার বয়স যখন তিন বছর তখন এটা হচ্ছে আমার মার থেকে শোনা যে বয়স যখন তিন বছর তখন নাকি রাত হলেই আমি খুব কান্নাকাটি করতাম, মানে কান্নার কোনো ইস্যু ছিল না, না জ্বর ছিল, না ঠান্ডা ছিল, না কোথাও ব্যথা পেতাম, শুধুই কান্নাকাটি করতাম, আর কোনোভাবেই আমার মা আমাকে ঠান্ডা করতে পারত না। বাবা অফিস থেকে আসতো, চিপস আনতো, জুস আনতো, মানে কোনোভাবে আমি ঠান্ডা হইতাম না। আমার কাছে মনে হতো ওই সময় তো আসলে ফিল করতে পারিনি, বা তিন বছরের সময় শরীরের সাথে কি হইতো সেটা আমার এখন মনে নাই, যেহেতু এখন আমি মেচুয়াল হয়ে গেছি। কিন্তু আমার মার কাছে মনে হতো যে আমাকে যতক্ষণ পর্যন্ত গায়ে পানি ঢালা না হতো ততক্ষণ পর্যন্ত নাকি আমি ঠান্ডা হতাম না। আর এটা প্রায় আমার বয়স যখন পাঁচ বছর হয় তখন পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকে। যখন আমি কান্না করতাম আমার মা ওয়াশরুমে নিয়ে আমার গায়ে পানি ঢালতো, একটু পর আমি থেমে যেতাম। ক্রমে ক্রমে এই বিষয়গুলো যখন আটতে আটতে আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন অনেক এর আগে অনেক হিন্দু কবিরাজ টবিরাজ এগুলো দেখানো হয়, তারাও আসলে এই রোগের কোনো ইস্যু খুঁজে পায় না। তো আস্তে আস্তে বড় হলাম, যখন আমার বয়স যখন আট বছর তখন হচ্ছে আমার যে কোনো কারণে আমার বাবার চাকরিটা চলে যায় বা ছেড়ে দেয় এমন কিছু। তো ওই সময়টাতে আমার বাবা একটু ডিপ্রেশনে ছিল আমাকে নিয়ে, যে এত বছর পর্যন্ত আমার ছেলেটার কোনো রোগ নাই, রোগ ধরতে পারলাম না, কিন্তু এমন কেন যে রাত হলেই কান্না করে, পানি ঢালার পরে ঠান্ডা হয়ে যায়, এটা কোনো ইস্যু খুঁজে পেল না। তো এর মধ্যে দাদি অনেকবার আসে, আসার পর দাদি অনেক সময় তাবিজ নিয়ে আসে, কবজ নিয়ে আসে, এগুলোতেও কোনো কাজ আসলে হয় না। তো আমার বয়স যখন মোটামুটিভাবে বারো বা তেরো বছর, তখন আমি একটু একটু বুঝতে পারি, আমার কিছুটা মনে আছে যে রাত হলেই আমার কাছে মনে হতো যে কেউ একজন মরিচের মতো কিছু, মানে খুব যন্ত্রণাদায়ক, কেউ একজন অবয়বের মতো আসতেছে রাত হলে, খুব হাসি হাসতেছে। আর ওই যে যেই যেটার কথা বলছিলাম যে ওই লাশ পোড়ানোর পর যে ছাইগুলো থাকে, সে ছাইয়ের মতো কিছু কিছু একটা আমার শরীরে ঢালতেছে, মানে আমি ফিল করতে পারতেছি যে আমার শরীরে এগুলো পড়তেছে, গরম, খুব গরম এগুলো পড়তেছে। কিন্তু আমি আমার মা বাবাকে বলতে পারতেছি না যে মা আমার শরীরে গরম ছাই ডালা হচ্ছে, মানে প্রচুর যন্ত্রণা, এত যন্ত্রণা করতেছে মানে মনে হচ্ছে যে আমার শরীর ফসকা পড়ে যাবে, বা আমার উপরে চামড়াটা পুড়ে একদম গর্ত হয়ে যাবে, এমন মনে হয়। তো ঠিক তখনই আমার মা লাইট অন করত, আমাকে ওয়াশরুমে নিয়ে গায়ে পানি ঢালতো। তো রাসেল ভাই, এখনো পর্যন্ত এইটা আমার সাথে প্রতিনিয়ত ঘটে, রাত বারোটা বাজবে, শরীর জ্বালা পোড়া করবে, পানি ঢালবো, ঠিক। তো তারপরে ঘটনাটা বলি, আস্তে আস্তে আমি এসএসসি কমপ্লিট করি, তো আমার সাথে এটা ঘটতেই থাকে। এর মধ্যে আমি দাদির বাড়ি যাই, কিন্তু আমার দাদাকে আমি আর কখনো দেখি নাই, মানে আমি এখনো পর্যন্ত আমার দাদাকে দেখি নাই, শুধু দাদার একটা ফটো ছিল, জাস্ট এই হচ্ছে। তো যখন দাদি মারা যায়, দাদি মারা যাওয়ার পর দাদির বাড়িতে যাই, আমার বাবাও চিন্তা ভাবনা করে যে এখন আর ঢাকায় থেকে কি করব, নিজের বাড়িতে কিছু একটা করি। তো আমাদের গ্রামের বাজারে বাবা একটা মুদিখানা খোলে, আর আমার মা তো বাসায় একা, আমার তো কোনো চাচা চাচি নেই, সেই সূত্রে আমি আমার মা। তো গ্রামে যাওয়ার পর আমি এসএসসি পাস করার পর ইন্টার আমি নারায়ণগঞ্জ তুরারাম কলেজে আমি এসএসসি দিয়েছি 2012-তে। তো 2013-তে হচ্ছে আমি তুলারাম কলেজে ইন্টারে ভর্তি হই। তো তখন বন্ধুদের সাথে আড্ডা, মানে কলেজে পড়লে তো বুঝেন রাসেল ভাই যে বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা দেয় মানুষ একটু সময় পেলে। তো আড্ডা দেওয়ার সময় আমার মা সবসময় বলতো যে বাবা তুমি যা কিছুই করো সন্ধ্যা যেন না হয়, মানে সন্ধ্যার আগে তুমি গ্রামে, আবার হিন্দুরা সন্ধ্যাকে সন্ধ্যাবাতি বলে, সন্ধ্যাবাতি দেয়, তো সন্ধ্যাবাতি দেওয়ার আগে তুমি বাড়িতে পৌঁছাবা, কোনো ক্রমেই রাত হয়ে গেলে মানে চলবে না, তোমার আসতেই হবে। তো মার কথা মতোই চলতাম, মা যেটা বলতো সেটাই করতাম, তো ভাদ্য ছেলে বলা চলে ওই সময়। কিন্তু আস্তে আস্তে যখন দেখতাম ফ্রেন্ডরা আমাকে নিয়ে একটু মজা করতো যে এত বড় ছেলে হয়েছিস এখনো তোর সন্ধ্যার আগে বাড়িতে যেতে হবে, আমাদের গ্রামে তখন পহেলা বৈশাখ হইলে খুব বড় করে নারায়ণগঞ্জে পুরানা বন্দরে খুব বড় মেলা বসতো, এখনো বসে নদীর পাড়ে। তো তখন বন্ধুরা মিলে একবার বলল যে আজকে চল, আজকে ওইখানে গিয়ে আমরা পেঁয়াজু খাবো, এমন একটা বিষয় যে সব ফ্রেন্ডরা মিলে যাবে, সবার কাছ থেকে 10-20 টাকা করে উঠা, তখন আমাদের পকেট মানি খুব কম ছিল ওই সময়টাতে, 5 টাকা, 10 টাকা, 2 টাকা উঠিয়ে মানে ডিল হলো যে সন্ধ্যার পরে রাতে পেঁয়াজু খেতে যাব, দিনের বেলা যেহেতু এটা বেচবে না সন্ধ্যার পরে বসবে, তো সন্ধ্যার পরে যাব। তা আমার একটু মার কাছ থেকে অনুমতি নেয়ার মতো একটা ই মনে হলো যে আমি মার কাছে একটু বলে আসি। কি মনে করে যেন আমি আর গেলাম না বলতে বাসায়, ওই দিন আর গেলাম না। কলেজ থেকে বের হইলাম আড্ডা টাড্ডা দিয়ে বিকেল পাঁচটায়, তো তাদের সাথে নদীর পারে আড্ডা দিতে দিতে মাগরিবের আজান দিয়ে দিল। তখন বন্ধুরা বলল যে চল আজকে আর বাসায় আমরা লেট করে যাব, এখন বাসায় যাবি আবার আসবি, তোর মা আসতে না দিলে মজাটাই শেষ হয়ে যাবে, তো চল আজকে কিছু হবে না, আমরা তো সবাই আছি। তো গেলাম, সবার কারো কথা না শুনে, মানে মাকে না বলে চলে গেলাম, বাবাকেও বলি নাই। বাবার দোকান আবার নদীর পারেই ছিল, মানে পুরানা বন্দর নদীটা পার হলেই বাবার একটা বড় মুদিখানা দোকান, এখনো আছে। তো বাবাকে বলারও প্রয়োজন মনে করি নাই, শুধু বাবাকে গিয়ে বললাম যে বাবা পাঁচ টাকা লাগবে। তো বাবাও কিছু না বলে যে মেলায় যাবা, ঠিক আছে তাহলে পাঁচ টাকা নিয়ে যাও, দুই টাকা তুমি খেও আর তিন টাকা নিমকি টিমকি কিনে বাড়িতে চলে যেও সন্ধ্যার আগে। তো আমি আর বাবাকে বলতে পারি নাই যে বন্ধুদের নিয়ে আমি একটু দেরি করে আসব। তো যেই বলা সেই কাজ, নদী পার হলাম, মেলায় গেলাম, বন্ধুরা যেরকম ভাবে নাগরদোলা টোলা গুলো উঠে পেঁয়াজু টেয়াজু খেয়ে প্রায় নয়টার মতো বেজে গেল। তখন আমার হাতে ক্যাসিও কোম্পানির একটা ঘড়ি ছিল, আর কারো হাতে ছিল না সেটা। তো আমাকে জিজ্ঞেস করলো যে রাত কয়টা বাজে, তো আমি বললাম যে প্রায় নয়টার মতো বাজে, এখন তো বাড়িতে যেতেই হবে, অনেক রাত হয়ে গেছে, আর বাবা জানতে পারলে তো মার একটা মাটিতে পড়বে না। তো বন্ধুরা বললো ঠিক আছে তাহলে এখন চল আমরা তাহলে রওনা দেই। তো আমাদের ওই সময়টাতে যখন আমরা একটু ছোট ছিলাম তখন ট্রলার ছিল না, এখন তো ট্রলার, তারপর বিভিন্ন মোটর যান্ত্রিক বের হয়েছে যেটাতে তাড়াতাড়ি পার হয়ে যায়, তখন নৌকা ছিল। তো আমি তো আমাদের নদীর পাড়েই হচ্ছে, রাসেল ভাই একটা বিষয় ভুলে গেছি, আমাদের শ্মশানটা নদীর পাড়েই ছিল, আর বেশিরভাগ শ্মশানগুলো যদি নদীতান্ত্রিক হয় তাহলে সেটা নদীর পাড়েই বেশি হয়। তো নদী পার হচ্ছে, নৌকাতে উঠলাম আমরা প্রায় সাতজন। তো মাঝিকে বললাম যে মামা আপনি আমাদের একটু ওই পারে নামিয়ে দিয়েছেন, তো ভাড়া তখন ছিল এক টাকা করে, তো উনি বলল যে আমাকে দুই টাকা করে দিতে হবে তাইলে আমি যাব, নয়তো আমি আর ওই পারে যেতে পারবো না, ওই পারে গেলে প্যাসেঞ্জার পাবো না, খালি আসতে হবে। তখন আমাদের কাছে দুই টাকা করে ছিল না, তখন বললাম আমরা পড়াশোনা করি একটু নিয়ে যান, আবার যখন আপনার সাথে দেখা হবে তখন আপনাকে আমরা টাকা দিয়ে দিব। তো সেই সুবাদে আমাদের, যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম, ওনারও মায়া হইল যে আমরা যাবো কোথা থেকে, উনি নিয়ে গেল। তো যখনই নৌকাটা ভিড়ল, শ্মশান পাশে ছিল, নৌকাটা ভিড়ার সাথে সাথেই মানে কেন জানি মনে হইল যে আপনার নৌকাটা কাঁপতেছে, আমার বন্ধুরও তড়ি ঘড়ি করে নেমে গেল। আমি একবারে মাঝির সাথে বসছিলাম, মানে নৌকা তো মাঝি যেই প্রান্ত থেকে চালাচ্ছিল আমি একবারে মাঝির সাথে। তো আমি যখনই নামতে গেলাম তখন আমার কাছে মনে হলো যে আমার ব্যাগটা হিসকা টান দিয়ে কেউ একজন আমাকে নদীতে ফেলে দিছে। তো আমি সাঁতার জানতাম ভালোভাবে, কিন্তু নদীতে পড়ার পর মাঝিও সাথে সাথে লাফ দেয় আমাকে উদ্ধারের জন্য, কিন্তু মাঝি যখন আমাকে উঠাইল তখন মাঝির মনে হইল যে মাঝি মামার পা ধরে কেউ পানির নিচ থেকে টানতেছে, আর উনিও মা গো বাবা গো করে চিৎকার দিয়ে বলতেছে যে কে কোথায় আছে আসো, এই ছেলেটাকে বাঁচো, আমার পা ধরে কে যেন টানতেছে, এরকম উচ্চ স্বরে বলতে লাগলো। তা আমার বন্ধুরা ভয় পেয়ে গেল, ওরাও তখন ছোট মানুষ ছিল, কেউ নামতে চাইল না। কিন্তু নদীর পাড়ে কিছু লেবার থাকে যারা হচ্ছে বাঁশের কাজ করে, মানে বড় বড় বাঁশগুলা বিক্রি হয় নদীর ওই পারে, যারা ওখানের বাসিন্দা তারা চিনে থাকবেন। তো বাঁশগুলা অনেক রাতে রাতে নৌকা দিয়ে আসে, তো সেই বাসগুলো নামানোর জন্য কিছু লেবার থাকে, মানে ফেরিওয়ালা যাদেরকে বলা হয়, তারা গভীর রাত পর্যন্ত থাকে। তাদের মধ্যে একজন নদীতে লাফ দিয়ে মাঝিকে ধরলো আর আমাকে উপরে আনলো। আনার পর তখন আমি সেন্সলেস অবস্থায়, আমি পুরো ভয় পেয়ে আছি। তখন ওই যে লেবারটা আমাকে উঠাইছে সে আমাকে চিনতে পারলো, যেহেতু গৌতম বাবুর ছেলে তো গৌতম বাবুর দোকানে নিয়ে যাই। তো বাবা তখন দশটা কি এগারোটা দোকান বন্ধ করে সবসময়, তো ওই সময় দোকানে ছিল, বাবার কাছে নিয়ে গেল যে গৌতম দা আপনার ছেলে তো এরকম নদীতে পড়ে গেছে। বাবা তখন দৌড়ে এসে আমাকে কোলে নিয়ে, মানে খুব কান্নাকাটি, আমার বন্ধুদেরকে কিছু বললো না, বললো যে তোমাদের খবর আছে, তোমরা যাও আজকে কালকে, তোমাদের নামে আমি সালিশ ডাকবো। তো ঠিক ওই সময়টাতে আমি খুব জ্বর হয়, বাড়িতে নিয়ে যায় খুব জ্বর হয়, প্রায় দুই তিন দিন খুব জ্বরে থাকি, ক্লাসে উপস্থিত হতে পারি না। কিন্তু ওই সময়ের পর থেকেই মানে আমার কাছে মনে হয় যে আমি দেখছিলাম কিছু, আমার কাছে মনে হয়েছে যে আমি নৌকাতে যখন ছিলাম কেউ একজন আছে, সে লাল কাপড় পরিহিত, চুলগুলো বড় বড়, উনি মাথাটা বের করে আমার ব্যাগটা টান দিয়ে ফালিয়ে দিছে। মানে এইটুকু আমার মনে ছিল। তখন আমার পড়াশোনা খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগতো না, দিন দিন শুকিয়ে যেতে থাকলাম, রাতে ঘুম আসতো না। ওই সময়টা থেকে কেন যেন ঘুমটা আমার শেষ। আজকে আমার বয়স প্রায় 36 বছর, ঘুম আসে না, রাতে আমার ঘুমই হয় না। আবার না ঘুমানোর কারণে যে শরীর দুর্বল সেটাও না, কিন্তু রাতে ঘুম হয় না। আর প্রতিদিন রাতে তো আমার একবার করে গোসল করতে হবে, সেটা প্রতিনিয়ত, শীত হোক বা গ্রীষ্মকাল হোক। তো এইভাবে করতে করতে জীবন অতিবাহিত করলাম। প্রায় ইন্টার কমপ্লিট করি, এরপর মিরপুর 13 আয়ুর্বেদিক ইউনানী কলেজে কেমিস্ট্রি করি, অনার্স করি। তো এর কিছুদিন পরে আমার বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার পর মা অনেকটা আপসেট, কিন্তু আমার প্রতিনিয়ত কিন্তু এটা আমার রয়েই গেল যে রাতে ঘুম আসে না, শরীরে জ্বালা পোড়া করা, কেউ একজন আমার শরীরে গরম ছাই ঢেলে দিচ্ছে। তো আমি এখন একটু বড় হয়েছি, মাকে বলতাম না, যেহেতু বাবাকে হারিয়ে মা একবার স্ট্রোক করছে, মা একটু অসুস্থ, তো মাকে বললে আবার মা চিন্তা করবে। তো এরকম করতে করতে আমি দেখলাম যে যত হিন্দু কবিরাজের কাছে গিয়েছি কোনো লাভ হয় নাই। যখন আমাদের এলাকার ইমাম সাহেব আছে একজন, উনি খুব ভালো রুকায়া করে, উনাকে আমি বিষয়টা বলি যে হুজুর প্রতিনিয়ত আমার রাতে তো এগুলো হচ্ছে, তো এর কোনো মানে এটার কোনো সলভ করার মতো কিছু আছে কিনা। তো উনি বলছে যে আপনি তো হিন্দু মানুষ, আপনি যদি মুসলিম হইতেন তাইলে হয়তো আপনাকে কিছু বিষয় বা কোরআনের আলোকে কিছু রুকায়া শিখিয়ে দেয়া যেত। তো এই বিষয়ে আমি আপনাকে কিছু করতে পারবো না, আপনি যদি আপনার যদি মনে হয় যে প্রবলেমটা অনেকটা সিরিয়াস, তো আপনি ইন্ডিয়াতে অনেক বড় বড় তান্ত্রিক আছে বা এইগুলো নিয়ে যারা কাজ করে, আপনি তাদের সাথে আলাপ করতে পারেন, যেহেতু আপনি এডুকেটেড, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, যেখানে হোক আপনি এই বিষয়টা তাদের সাথে শেয়ার করলে হয়তো এটা সুরাহা পাবেন। তো আমি আর সত্যি বলতে আমি আর ওই দিকে মাথা ঘামাই নেই, পার্ট টাইম একটা জব নেই। ওই সময় আমার মা দেখে শুনে একটা বিয়ে করায় আমাদের এলাকাতেই, মানে আরেকটা গ্রামে বিয়ে করায়, বিয়ে করি। তো বিয়ের পরও আমার ওয়াইফ প্রতিদিন রাতে খুব জোরে জোরে চিল্লাইতো, বলতো যে আপনার কি হয়েছে, আপনার কি হয়েছে। আমিও থতমত খেয়ে উঠে বসতাম যে কই, আমার তো কিছু হয় নাই। তো বলছে, মানে তখন আমাকে বলতো যে আমার কাছে মনে হইতো যে আপনি ঘুমের ঘরে বলতেছেন আমার শরীর জ্বলে গেল, পুড়ে গেল, এগুলো বলতেছেন, আর তখন আপনি দৌড়ে গিয়ে গোসল করে আসতেন, আইসে আবার চুপ করে শুয়ে থাকতেন। তো আপনার ভিজা শরীর যখনই আমার শরীরে লাগতো তখনই আমার কাছে খুব ভয় লাগতো, আর এই যে এরকম চিল্লাইতেন এই বিষয়ে কি হয়েছে আমাকে একটু বলেন। তো আমার ওয়াইফকে তো আর বিয়ের সময় আসলে এই বিষয়গুলো তো কেউই বলে না, বদভ্যাস গুলা। তখন আমার মা পুরো হিস্টোরিটা আমার ওয়াইফকে খুলে বলে। তো ওই সময়টাতে আমার ওয়াইফের একটু ভয় হয়, তো সে প্রায় ভয় পেয়ে 6 মাসের মতো আমাকে ছেড়ে তার বাবার বাড়িতে থাকে, বলছে আপনি এগুলার চিকিৎসা করান, আপনি সুস্থ হওয়ার পরেই আমি আপনার কাছে আসব। তখন আমি আরেকটু ডিপ্রেশনে পড়ে যাই, নতুন বিয়ে করছি, নতুন বউ ভয় পেয়ে চলে গেছে, তখন তো বুঝেন যে মনের ফিলিংসটা কি। তখন রীতিমতো একটু আমাকে নিয়ে আমি একটু বেশি ই হয়ে পড়ি যে না, আমার এই চিকিৎসা আমি করাবই। তো যেহেতু হিন্দু ছিলাম, পাসপোর্ট করা ছিল, সেই সূত্রে চলে যাই ইন্ডিয়ার কাশ্মীরে। কাশ্মীরে যাওয়ার পর ওইখানে বড় একটা আশ্রম আছে, তো সেখানে বড় বড় গুরুদেব বলে হিন্দুদের ধর্মে, যাকে ইসলাম প্রচারক যারা সিনিয়র থাকে তাদেরকে গুরুদেব বলা হয়। তো তার কাছে আমি যাই, একটা লিংক নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ থেকে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। তো তাকে গিয়ে পুরো বিষয়টা বলি যে জন্মের পর থেকে আমার সাথে এগুলা ঘটছে বা আমার ভাইয়ের সাথে এগুলা হয়েছে। তো উনি বলছে তোমার দাদা এখনো মারা যায় নাই, তোমার দাদা এমন একজন ব্যক্তি ছিলেন যে কিনা যে ইন্ডিয়াতে কামরূপ কামাখ্যায় এসে উনার যে গুরু ছিল উনার গুরুর ছেলেটাকে পর্যন্ত বলি দিছে নিজের সাধ্য সিদ্ধি লাভ করার জন্য। তখন উনার গুরুও উনাকে বলছে যে তুমি আমার থেকেও বড় কিছু হইতে পারবা, কিন্তু জীবনে সুখ পাবা না, সুখ জিনিসটা তোমার মধ্যে আসবে না। তো উনার গুরুও উনাকে পরাস্ত করতে পারে নাই। তো এখন উনি কোথায় আছে আমি জানি না, বিভিন্ন জায়গায় হয়তো এইসব অপকর্ম এখনো চালায় যাচ্ছে বা দুনিয়া থেকে চলে গেছে, এইটাও আমি আসলে বলতে পারবো না। তো ঠিক ইন্ডিয়া থেকে চিকিৎসা নেওয়ার পর বাংলাদেশে আসি, তো তখন হয়তো আমার কাছে মনে হয় যে জ্বালা পোড়া কিছুটা কমছে, কিন্তু পুরোপুরি না। অট্টহাসি হেসে আমার শরীরে একটা অবয়ব প্রতিনিয়ত সেই ছাইটা আমার শরীরে ঢালতেছে, কিন্তু আগে ঢালতে হচ্ছে শরীরে মানে বুকের উপরে, আর এখন ঢালতেছে হাঁটুর নিচে মানে পায়ের দিক থেকে, মানে উপরের দিকে আর নাই। এমন মনে হচ্ছে যে উপরের দিকে আমার ঠান্ডা, কিন্তু আমার হাঁটুর নিচ থেকে পায়ের তলা পর্যন্ত পুরো ফুল গরম, মানে জ্বলে যাচ্ছে। তখন আমার আর গোসল করতে হয় না, কিন্তু আমার হাঁটু থেকে পা পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় প্রায় 30 থেকে 35 মিনিট। তো ওই সময় আমার বেবি কনসিভ করলো আমার ওয়াইফ, তখন বাধ্য হয়ে আমার বাসায় আসতেই হয়, যেহেতু আমার ওয়াইফের বাবা মা ছিল না, ছোটবেলায় মারা যায়, ভাই আর ভাবির কাছে মানুষ হয়। তো বাসায় চলে আসার পর আমার যমজ বাচ্চা হয় 2022, আমার যমজ বাচ্চা হয় 13ই সেপ্টেম্বর। তো আমার সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, ইন্টারেস্টিং প্লাস আমার জন্য বেদনাদায়ক, আমার দুইটা বেবি নর্মালে হয়, দুইটাই মেয়ে হয়। তো যখন তাদেরকে দেখার পর আমি আনন্দে দিশেহারা, তখন আমার কাছে ওই আমার দাদি যে আমার কাছে এই বিষয়গুলো বলছিল যে বাবু হওয়ার পর ছেলে হোক বা মেয়ে হোক সন্তানগুলোকে একটু দেখে রাখিস, বা আমার মা আমাকে বলতো, এগুলো আমার মাথায় ছিল না। তো যেহেতু আমার মা স্ট্রোক করে এক হাত এক পা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, আমার মাও তখন হসপিটালে যাইতে পারে নাই, কিন্তু মা আমাকে সবসময় বলতো যে বাবা বাবু হওয়ার পরে কিন্তু তুমি একটা লাল, মানে হিন্দুদের একটা লাল সুতা থাকে, যে সুতাটা পরিয়ে দিও, তাইলে হয়তো বা কোনো সমস্যা হবে না। তা আমার তো আনন্দের দিশেহারা হয়ে গেছিলাম, আমি ফেসবুকে পোস্ট টোস্ট করে, মানে আমি আমার মতো আনন্দ রাখার জায়গা নাই। আমার সম্বন্ধীর বউ মানে আমার ওয়াইফের ভাই ভাবি ওরা সবাই চলে আসে, আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব চলে আসে, সবাই চলে আসে, আইসে আমার বাবু টাবু দেখে। তো দুই দিন থাকার পর 3 দিনের সময় আমি আমার নারায়ণগঞ্জ আমার বাড়িতে শিফট করি। তখন আমার বাড়িটা দালান হয়ে গিয়েছে, এর মধ্যে আর টিনের ঘরটা নাই, আর যে আমবাগান ছিল সেটাও আর আমবাগান নাই, সেগুলা প্রশস্ত করে কেটে কুটে একটা গার্ডেনের মতো করছি। কিন্তু ওই আগের মতোই একটু অবস্থা এখনো আছে যে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে প্রতিবেশীদের বাড়ি, মানে ধান ক্ষেতটা আছেই, ওইটার হয়তো কিছুটা কমছে, আগের চেয়ে বসত বাড়ি কিছুটা বাড়ছে, ক্ষেত একটু কমছে, কিন্তু আমার বাড়ির পাশে সেই ক্ষেতটা আছেই। তো রাত প্রায় 1:30, বাবু দুই বাচ্চার এক বাচ্চা ঘুমায় না, দিনে ঘুমায় রাতে জেগে থাকে, আমরা স্বামী স্ত্রী দুজন, বাড়িতে আর কেউ নাই। আমি একটু ওয়াশরুমে যাই, আমার ঘরে ফিক্সড ওয়াশরুম, মানে যেহেতু দালান করছি বাহিরে আর যাওয়া লাগে না। তো কিন্তু আমি সাপ্লাইটা করতে পারিনি, টিউবওয়েল থেকে বালতি ভরে পানি নিয়ে আইসা ওয়াশরুমে রাখতো। তো আমি যেহেতু দেখলাম ওয়াশরুমে গিয়ে দেখলাম দুইটা বালতি দুইটাই খালি, কিন্তু আমার ওয়াইফের কথা ছিল যে সে বিকেলে মানে ভিতরে ওয়াশরুমের ভিতরে প্রায় 1 থেকে 150 লিটার একটা ড্রাম আছে মিডিয়াম সাইজের, আর দুইটা বড় বড় বার্জার পেইন্টসের দুইটা বড় মিডিয়াম বালতি আছে, যে আমার ওয়াইফের বাসমতে যে ও বিকেলে 5টার পরে বা আগে সে 3টা জিনিসই ভরে রাখছিল, ফুল ড্রামটাও ভরে রাখছিল, তারপর ওয়াশরুমে যে দুইটা বালতি ছিল দুইটাই ভরে রাখছিল। আমি রাতে যখন, এর আগে আর তেমন পানি ইউজ হয় না, যেহেতু আমিও গোসল করি নাই, ওয়াইফও করে নাই, হয়তো দুই একবার ওয়াশরুমে গেলে আর 2-3 মগের মতো পানি খরচ হবে, কিন্তু এজন্য এক ড্রাম বা দুইটা বালতি, আমার ওয়াইফ বলতেছে কি বলো, বাড়িতে কোনো গেস্ট নাই, কোনো মানুষ নাই, তুমি আমি, এত পানি কই গেল। আচ্ছা ঠিক আছে, তখন আমি বিষয়টা নর্মালি ভাবে মানে ভেবে নিয়ে আমি একটা বালতি নিয়ে গেলাম, যেহেতু ওয়াশরুমে যেতে হবে, এক বালতি পানি আনলে রাতটুকু কাটাবো, এই সেই আর এক বালতি নিয়ে যাই। তো বালতিটা ভরে যখন আমি আসতেছি, তখন হঠাৎ করে ওই বালতির যে ই থাকে, ধরার যেই হাতল থাকে, সেই হাতলটা হঠাৎ করে ছুটে পুরো পানিটা পড়ে যায়। আবার গেলাম, আবার আনলাম, আবারও পড়লো, এইভাবে করতে করতে এবার হাতলের ইটাই ছুটে গেছে, মানে পুরোপুরিভাবে ওই হাতলটা লাগানোর আর অপশন নাই। এখন কি করতে হবে, কাঁধে করে নিয়ে আসতে হবে বা একটু আগলা করে নিয়ে আসতে হবে। তো সেটাই করলাম, পানিটা ভরলাম, অর্ধেক বললাম, যেহেতু পুরোটা হয়তো পারবো না, অর্ধেক ভরে ওয়াশরুমে নিয়ে আসলাম। তো আমি যখনই ঢুকলাম, তখন দেখি আমার ওয়াইফ কান্নাকাটি করতেছে, মানে চিৎকার দিয়ে উঠছে, তাড়াতাড়ি আসো। তো পানি ফেলে রেখে দৌড় দেই, গিয়ে দেখি যে আমার মেয়ে, একটা মেয়ে আছে, মেয়ে আর একটা নাই। আমার ওয়াইফকে বললাম, মেয়ে কই? ও তো চিৎকার দিচ্ছে যে আমি একটু, আমার একটু চোখ লেগে গিয়েছিল, তো আমি দুইটাকে আমি আমার মনে আছে যে আমি দুইটাকে ধরে ঘুমাইছি, কিন্তু হঠাৎ করে চোখ খুলে দেখি যে আমার একটা মেয়ে নড়তেছে, কান্নাকাটি করতেছে, পাশে মানে বেবি টাওয়ালটা পড়ে আছে, আমার মেয়ে নাই। আমি এখন কি করব, পাগলের মতো হয়ে গেছি, মানে আমার ওয়াইফও পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে কান্নাকাটি, এত জোরে জোরে চিৎকার করতেছি, পাশের বাসা থেকে লোকজন দৌড়ে আসছে যে কি হয়েছে। পরে আমি বললাম যে এই ঘটনা, আমার মেয়ে তো নাই। তখন আমার কাছে মনে হলো যে আমার ভাইও তো ছিল না, তা আমার সাথে কি সেটাই ঘটলো? রাসেল ভাই বিশ্বাস করবেন না, আজকে আমার মেয়ে নাই প্রায় 4 বছর হয়ে গেছে। আমার একটা মেয়ে এখন ভালো আছে, 4.5 বছর বয়স। তো ও ভালো থাকলেও সেম ঘটনা আমার মতো, মানে ও ওর বয়স যখন 3 মাস হয় সেম আমার বয়স যখন 3 মাস ছিল, এখন আমার মেয়ে 3 মাস হইলে ঠিক আমার মতোই কান্না করে, ওকেও এখন পানি ঢালতে হয় বা গরম ন্যাকড়া দিয়ে ওকে মুছাই দিল ঠান্ডা, আমার মতো সেম। তো আমি এগুলার কোনো সুরাহা এখনো পর্যন্ত পাই নাই। আমি গ্রিসে গিয়েছি, মধ্যপ্রাচ্যের অনেক দেশে গিয়েছি, অনেক রুকিয়া নেওয়ার চেষ্টা করেছি, এখনো পর্যন্ত এগুলার আমি সমাধান পাই নাই। তো রীতিমতো আমি আপনাদের ফ্যান অনেক আগে থেকেই, তো আজকে এই ঘটনাটা মূলত এখনো পর্যন্ত আমি আমার মেয়ের সাথে রানিং, হয়তোবা আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা আমার সাথে হবে, বা আমার মেয়ের সাথেও এমনটা হতে পারে। এখন আমার মেয়ে 4 বছর বয়স, সে গভীর রাতে উঠে বসে থাকে, আমাকে আমি বলি বাবা কি হয়েছে, আমাকে বলে যে বাবা তুমি তো গোসল করে আসলা, কই আমাকে তো করালো না, আমারও তো শরীর জ্বালা পোড়া করতেছে। তো কথাটা শোনার পর রাসেল ভাই মানে আমি এখনো আমার চোখে পানি, আমার ভিতরটা ধুমড়ে মুছতে আসে যে আমি কি একটা মেয়েকে হারাইছি, আমি কি ওকেও হারাবো, আমি এখনো এটা সমাধান পাই নাই। তো এই ছিল আমার ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক লম্বা একটা স্টোরি শুনলাম, এবং সেখানে আপনার দাদা থেকে যেমন শুরু করেছিলেন, তারপরে সেটা আপনার বাবার জীবনে, আপনার জীবনেও তার একটা প্রভাব থেকেই গেল। অনেক লম্বা একটা ঘটনা, এবং যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেখান থেকে ঘটনা অনেক দিকে মোড় নিয়েছে, এবং ধীরে ধীরে সেই ঘটনাটি প্রথমে রহস্যময়, তারপরে আস্তে আস্তে হৃদয় বিদারক একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের, আচ্ছা আপনি যদি একটু বলতেন যে এই যে যারা শ্মশানে লাশ পোড়ান, এনাদেরকে তো পুরোহিতই বলে বোধ হয়, আমি ঠিক জানি না, সম্ভবত তো এনাদের জীবনে কি অনেকের জীবনে, আপনি কখনো শুনেছেন, শুধু আপনার দাদার কথা বলছি না, আর অনেকের জীবনে কি এরকম ঘটনা ঘটে, আপনি কখনো শুনেছেন, এই সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার?
হ্যাঁ রাসেল ভাই, মূলত আমি যে বিষয়টা মানে আমার দাদার সাথে ঘটেছে, আমার দাদা মূলত শ্মশান ঘাটে লাশ পোড়ানো যে পেশাটা তাদেরকে পুরোহিত বলে। হ্যাঁ, পুরোহিতদের কাজ হচ্ছে লাশটাকে আগুনে নিয়ে যাওয়া পর্যন্ত, কিন্তু এই যে লাশটা উঠে বসা, এগুলো হচ্ছে দুইটা লোক থাকে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মানে লাশটাকে সমতল ভাবে রাখা। আর কাপালি যাদেরকে বলে, কাপালি বলতে বোঝায় যে শ্মশানে বসে যারা ধ্যান করে, মানে যাদের সংসার জীবন নাই, তারা শুধু সন্ন্যাসী হয়ে বাঁচে আর অলৌকিক কিছু পাওয়ার জন্য, ভূত পিশাচ আত্মাদের নিজের বশে করার জন্য শ্মশানে বসে যারা রীতিমতো ধ্যান করে তাদেরকে কাপালি বলা হয়। আর আমার দাদা,
আমি আপনার অনুমতি নিয়েই বলছি, তার মানে কি আপনার দাদাকে প্রথমে পুরোহিত থেকে তিনি কি ওই কাপালিকের জীবনটাও বেছে নিয়েছিলেন একটা সময়, আপনি শুরুর দিকে বলছিলেন একবার, তো সেটাই তো, তাই না?
জি জি জি।
যাই হোক, সেটার একটা প্রভাব আপনাদের সমস্ত ফ্যামিলির উপরে পড়েছে। আমি খুবই মানে প্রথমে শুনছিলাম, প্রথমে অবাক হয়ে যাচ্ছিলাম, এবং পরবর্তীতে যখন আপনার নিজের ব্যক্তিগত জীবনের কথা বললেন তখন আমার নিজেরও খুব কষ্ট লাগছিল, এবং আসলে এইরকম একটা সময়ের মধ্যে দিয়ে পার হয়েছেন আপনি, একটা সময় পার করেছেন আপনি, এখন যে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এবং আপনার পরিবার নিয়ে আপনি যখন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, এটা একটা বিশাল ব্যাপার কিন্তু আসলে। এবং আপনি বলছিলেন যে আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং আপনি অনেক কিছুই দেখেছেন, আমাদের এই যে আপনার অভিজ্ঞতা, আপনার এই যে বিচিত্র জীবন, আপনার এই যে তিন পুরুষের এই যে পথ পরিক্রমা, এর আলোকে বা এর ওপরে নির্ভর করে আপনি আমাদের লিসনারদের কোনো কিছু উপদেশ, বলবো না আমি, কোনো অ্যাডভাইস দিতে চান বা কোনো কিছু জানাতে চান?
হ্যাঁ রাসেল ভাই, আমি একটা কথাই লিসনারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা মানে হিন্দু রিলিজনের ভিতরে একটু বলি, এটা আসলে ইনসাল্ট করা না, যে হিন্দু রিলিজনে যারা আছেন ভাই, আপনাদের যখন আপনারা লাশটা পোড়াবেন তো আপনারা দয়া করে দেখবেন যে আশেপাশে কোনো কাপালি আছে কিনা। তো শ্মশানের আশেপাশে যারা ধ্যান করে বা কাপালি থাকে তাদের কিন্তু প্রধান কাজ হচ্ছে বলি দেয়া। হ্যাঁ, তারা কোনো না কোনো ভাবে, সেটা আপনার সন্তান হোক, ছেলে হোক, যেই হোক, ছোট ছোট বাচ্চাদের বলি দিলে তারা তাদের আত্মসিদ্ধি লাভ করে। এই জন্য আমি শুধু এইটুকুই বলবো অ্যাডভাইস হিসেবে যে আপনারা যারা আমার ধর্মের ভাই বোন যারাই আছেন, ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে রেখে আপনারা যাবেন না ভাই, বাহিরে যাবেন না, একটু কম যাবেন। যারা বিশেষ করে গ্রামে থাকেন তারা ছোট বাচ্চাদের ঘরে ঘুম পাড়িয়ে রেখে আপনারা চলে যান বাহিরে কাজ করতে। তো বিশেষ করে মায়েদেরকে বলবো যতদিন আপনার সন্তান বড় না হয় ততদিন পর্যন্ত ভাই আপনারা যায়েন না। যদি আপনাদের শ্মশানে কাপালি থেকে থাকে ভাই যায়েন না, তাইলে হয়তো আজকে আমার একটা মেয়েকে হারাইছি। হ্যাঁ, আমি দোয়া করি আপনাদের সবার সন্তান সুস্থ থাক, শান্তিতে থাক, আমার মতো প্রবলেমে যেন কেউ কোনোদিন না পড়ে। তাই শুধু এইটুকুই বলবো অ্যাডভাইস হিসেবে যে যারা হিন্দু রিলিজনে আছেন বা শ্মশানবর্তী এলাকায় থাকেন তারা একটু সাবধানে থাকবেন, এইটুকুই ভাই দর্শকদের উদ্দেশ্যে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে সময় দিয়েছেন এবং একটা লম্বা স্টোরি আমাদের জন্য আপনি উপহার দিয়েছেন। আপনি পরবর্তীতে আপনার জীবনে নিশ্চয়ই আরও আনাচে কানাচে নানান ধরনের ঘটনা আছে বলে আমি মনে করি, আপনি সেগুলো শেয়ার করার জন্য কি পরবর্তীতে আসতে চান?
জি জি ভাই, অবশ্যই। আমার ওয়াইফের সাথে অনেক ঘটনা আছে যেগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করবো, আর আমি আপনাদের পাশে সবসময় আছি।
ওকে, আমি চাইবো যে শুধুমাত্র আপনি একা না, আপনারা পুরো পরিবার মিলে একদিন আমাদের স্টুডিওতে আসুন এবং আপনাদের ঘটনা শুনুন, আমি খুবই খুশি হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আর আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় দিতে জানাতে চাই। এবং আপনি যে স্টোরি বলেছেন এর পরে আসলে আর কোনো কথা হয় না, আজকে আমি এখানেই আসলে আমাদের এপিসোডটা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার। তো লিসনারদের বলবো যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন নিশ্চয়ই এনজয় করেছেন এবং ভালো লেগেছে প্রত্যেকটা মুহূর্ত। আমরা যেটা করতে চাই আজকে বিদায় নিতে চাই আমাদের এখান থেকে, এবং আগামীতে আবারও ফিরে আসবো স্টুডিও সেশন নিয়ে। আমি আসলে এরকম ঘটনা আরো বেশি বেশি করে চাই আপনাদের জানাতে শোনাতে, এবং সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনি নিজে আসতে না পারলেও আপনার পরিচিত কেউ যদি আসতে চান, আপনার চারপাশে কোনো মানুষ যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন অতিথিকে আজকে যারা স্টুডিওতে উপস্থিত ছিলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি নাভিদকে পুরো ব্যাপারটা অর্গানাইজ করার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের মূল্যবান সময় দিলেন, এবং মূল্যবান সময়টা আপনাদের জীবনের খুব মূল্যবান কিছু সময়ই আপনারা আমাদের দেন, এবং সেই সময়টায় আমরা চেষ্টা করি আপনাদেরকে এন্টারটেইন করতে। আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো খুব দ্রুত। আল্লাহ হাফেজ।